নদীর পাড়ে দাঁড়িয়ে দুই ভাই বাড়ির শেষ চিহ্নটুকু বিলীন হতে দেখছি। ততক্ষণে বড় ঘরের অর্ধেকটাও ভেঙে পড়েছে। হঠাৎ আমরা সবাই আবিষ্কার করি মাটির নিচে একটা কুয়া, অথচ কোনোদিন জানতেও পারিনি। দেখতে দেখতে মিনিট পাঁচেকের মধ্যে সেটিও পানিতে বিলীন হয়ে যায়। আচমকা সবাই কি যেন দেখে অতি উত্তেজনায় চিৎকার করে ওঠে। আমাদের কাছে দুই ব্যক্তি এগিয়ে আসে, তাদের হাতে একটা বড় ময়ূর। ময়ূর, তারপর আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Truth.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি বরাবরের মতো ভালোর দলে অবস্থান করছেন, ভালো আছেন। আমি রায়হান, ভূত ডট কম এর লক্ষ কোটি ভক্তবৃন্দের নগণ্য একজন। মিরপুর থেকে বলছি। বর্তমানে আইএসটিতে ইসিই ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টার। এর পূর্বেও আমার সংগ্রহীত একটি ঘটনা ফিরে আসে শয়তান নামে প্রচার করা হয়েছিল। পূর্বেই বলেছি শখের জায়গা থেকেই ভৌতিক ও অলৌকিক ঘটনা সংগ্রহ করে থাকি। আজকেও এক পরিবারের নির্মম ইতিহাস ও এক পিশাচের পৈশাচিক বিজয়ের ঘটনা তুলে ধরব। ঘটনার স্থান টাঙ্গাইলের কালীহাতির যমুনা তীরবর্তী গ্রাম চরপৌলির, যার বেশিরভাগ অংশ বিধ্বংসী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘটনার সময় ১৯৮৮ সাল, দেশে বন্যাও হয়েছিল সেই সময়। আমাদের অনেকেরই জানা আছে এই ব্যাপারে। পরিবারের সদস্য তিনজন, ৬৫ বছর বয়সী আয়নাল মিয়া, বড় ছেলে আলী আকবর, ছোট ছেলে আমিন। চলুন এবার ঘটনা শুরু করি, ঠিক যেইভাবে সংগ্রহ করা হয়েছে সেভাবেই। সময়টা ১৯৮৮, নদীর বাঁধ ভাঙা পানি আর ভাঙনের প্রকোপে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল। সবাই বাড়িঘর নদীর তীরবর্তী অঞ্চল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে ব্যতিব্যস্ত। আইনাল মিয়ার বড় বাড়ি, পেছনে বড় পুকুর আর সামনে বিশাল বাগান, সব মিলিয়ে ৫টি ঘর একটি গোয়াল। নদী ভাঙতে ভাঙতে বাড়ির পাশে এসে পড়েছে। ঘটা করে ঝিরিঝিরি বৃষ্টির দিনে মেঘলা আকাশ, এলোমেলো বাতাস বইছে, আর বাড়ির পাশে যমুনার ভয়ানক গর্জন, উত্তাল ঢেউ। এমন দিনে বাড়ি সরানোর কাজ শুরু হল। সবগুলো ঘরের কাজ শেষ প্রায়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে আয়নাল মিয়া তিন পুরুষের ভিটা বাড়ির প্রতি দৃষ্টি নিবদ্ধ করে অতীতের স্মৃতিচারণ করতে থাকলেন। একে একে তার চোখের সামনে ভাসছে শৈশবের উঠোন, কৈশোরের দুরন্তপনা আর যৌবনের সোনালি অতীত। পিতার মৃত্যুর পর কিভাবে প্রতিকূলতাকে সামলে জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। সবাই গত হয়েছেন, একমাত্র তার স্ত্রী ছিলেন তার পাশে। তারপর আর কিছু ভাবলেন না, ডান হাত দিয়ে মুখটি মুছে বড় ছেলে আকবরকে বললেন, মুন্সিকে খবর দাও, তোমার মায়ের কবরটা সরাতে হবে। আকবর এক মুহূর্ত দেরি না করে ব্যস্ততার সাথে পা চালিয়ে দ্রুত গতিতে রওনা দিল। এদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে। ছোট ছেলেকে ডেকে সবাই বলতে বললেন সবাই যেন খেয়ে নেয়। এমন সময় বাড়ির পূর্ব দিক থেকে এক জটাধারী দৌড়ে আসে। আইনাল মিয়ার সামনে দাঁড়িয়ে আইনাল মিয়ার চোখের দিকে তাকিয়ে দুজন এমন ভাবে স্থির হয়ে যায় যেন দুজন পাথরের মূর্তি। হঠাৎ অট্ট হাসি দিয়ে জটাধারী পশ্চিম দিকে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। নিতান্তই উন্মাদ না হলে এভাবে খরস্রোতা নদীতে ঘূর্ণি পাঁকের মধ্যে কেউ ঝাঁপ দেবে না। একজন মানুষ যতই সাঁতারে দক্ষ থাকুক না কেন, এই ঘূর্ণিপাকের মধ্যে পড়ে কেউ বাঁচবে এই সম্ভাবনা শূন্যের কোটায়। এই ঘটনায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে রইলেন মুহূর্তের জন্য। পানিতে ঝাঁপ দেবার পর জটাধারীর কোনো চিহ্ন আর দেখা গেল না। এর মানে কি, নদীর পাড়ের মানুষরা ভালো করেই জানেন, হয়তো একদিন বা দুই দিন পর ভাটিতে লাশ পাওয়া যাবে, পচা, ফোলা আর প্রচণ্ড দুর্গন্ধযুক্ত অবস্থায়। সবাই দৃষ্টি দিল আয়নাল মিয়ার দিকে। হঠাৎ দেখল মুখ ভর্তি রক্ত বমি করে সে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই দৌড়ে আসতে আসতেই আয়নাল মিয়া তিনবার কাঁপুনি দিয়ে ইহকালের যাত্রার মহাসমাপ্তি ঘটিয়ে পরকালের অনন্ত জীবনের প্রথম সিঁড়ি অতিক্রম করছেন। উপস্থিত সবাই আফসোস করে তার দুই সন্তান কিরকম ব্যথিত হয়েছিল সেই ঘটনা সবিস্তারে বর্ণনা না করলেও সবাই বুঝবেন, বাবার মৃত্যুর দিন সাতেক পর তাদের জীবনে যে ভয়ানক ঘটনা ঘটে তা আয়নাল সাহেবের বড় ছেলের মুখে এইবার বর্ণনা করছি। বাবার আকস্মিক মৃত্যু আমাদের দুই ভাইয়ের ওপর আকাশ ভেঙে পড়ার মতো। পৃথিবীতে আপন বলতে সেই ব্যক্তির স্নেহ ভালোবাসা আমাদের মাথার ওপর সর্বদা এক বিরাট বটগাছের মতো ছিল। সেই বৃক্ষের ভেঙে যাওয়াটা মেনে নেয়া অনেকটা হৃদয় বিদারক। বাবা হারা সন্তানরা উপলব্ধি করতে পারবেন ঘটনার শুরু বাবার মৃত্যুর পর। আমাদের সম্পূর্ণ বাড়ি স্থানান্তরিত করার কাজ শেষ হওয়ার দুই দিন পর ভিটে বাড়ি যখন সম্পূর্ণ নদীর কবলে বিলীন হয়ে যাচ্ছিল, নদীর ভাঙনের প্রকোপ, বিশাল বিশাল মাটির চাপ বাড়ির ওপর যখন পড়ছিল, কি ভয়ানক ছিল সেই নদীর রূপ। নদীর পাড়ে দাঁড়িয়ে দুই ভাই বাড়ির শেষ চিহ্নটুকু বিলীন হতে দেখেছি। ওই মুহূর্তে বড় ঘরের অর্ধেক যখন ভাঙা শেষ হয়ে গেছে, তখন সবাই হঠাৎ করেই বুঝতে পারি মাটির নিচে একটা কুয়া আছে। অথচ কেউ কোনোদিন জানতে পারেনি, বাবাও কোনোদিন এই ব্যাপারে আমাদের কোনো কিছু জানাননি। নদীর ভাঙন দেখতে আসা সমস্ত লোকের কেন্দ্রবিন্দুতে পরিণত হল সেই কুয়াটি। দেখতে দেখতে মিনিট পাঁচেকের মধ্যে সেটিও পানিতে বিলীন হয়ে যাচ্ছিল। বলা বাহুল্য যে কুয়াটি সিমেন্টের বড় রিং একটির পর আরেকটি বসিয়ে বানানো। টুকরো টুকরো হয়ে যখন কুয়াটি নদীর পানিতে ভেসে যাচ্ছিল, আচমকা সবাই কি মনে করে যেন অতি উত্তেজনায় চিৎকার করে উঠেছিল একসাথে। কিছু মানুষ ঝাঁপ দিল। আমাদের কাছে দুই ব্যক্তি নিয়ে এলো এক ময়ূর মূর্তি যা ছিল সম্পূর্ণ পিতলের। আমরা সহ উপস্থিত সবাই অবাক হয়ে গেলাম, এত চমৎকার কারুশৈলিক ময়ূরের মূর্তি। দুজন অতি আগ্রহে তা পরিষ্কার করে দিলেন। তখনও জানতাম না এই মূর্তি আমাদের জীবন বদলে দেবে। রাতের আঁধারকে সাক্ষী রেখে হারিকেনে জ্বালিয়ে আলোতে ভাত খাচ্ছি। বাইরে বজ্রপাতের শব্দ, সেই সাথে বৃষ্টি। আমিন বলল, ভাইয়া মূর্তিটা দেখেছ, কত চমৎকার, বেচলে কিন্তু অনেক টাকা পাওয়া যাবে। আমি সহমত স্বরূপ মাথা নাড়িয়ে খাওয়ায় মনোযোগ দিলাম। আসলে বাবার মৃত্যু আমার হৃদয়কে যতটা ব্যথিত করেছিল, এই মূর্তির চমৎকার আবিষ্কারও সেই ব্যথা দূর করতে পারেনি। হঠাৎ আমরা বাইরে একটা প্রাণীর ডাক শুনি। বুঝতে পারলাম না কোন প্রাণী এভাবে ডাকতে পারে, কোনো ধারণাই ছিল না, অলৌকিক কিছু সে সময় মনেও আসেনি। আমি উৎসাহের সাথে দরজা খুলে উৎসুক সুরে সশব্দে বলে উঠল, ভাই দেখো এটা কি। আমি নিরুৎসাহিত ভাবে দরজার নিকট দাঁড়িয়ে দেখলাম একটা ময়ূর বাড়ির উঠোনে পাখা মেলে দাঁড়িয়ে আছে। অবাক করা বিষয়, আমাদের দিকে তাকিয়ে আছে একদম দরজা বরাবর। হঠাৎ বজ্রপাতের আওয়াজে চোখের সামনে থেকে এমন ভাবে উধাও হয়ে গেল সেটি, যেন সে কখনোই ছিল না। কিন্তু একই সময়ে দুজন মানুষ ভুল করতে পারে না। আমরা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ের দৃষ্টিতে আর একটা ব্যাপার লক্ষ্য করলাম, মূর্তির সেই ময়ূরটি উজ্জ্বল হয়ে উঠেছে। এতটাই উজ্জ্বল, সমস্ত ঘর সে আলোকিত করে ফেলেছে। মনে হতে লাগল যেন দিনের বেলা। আমিন ভয় পেয়ে আমার হাত চেপে ধরল। আমিও ওই মুহূর্তে এতটাই ভয় পাই যে মনে হচ্ছিল শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ঘরের চালে বৃষ্টির মধ্যেই এক ঝাঁক পাখি টিনের উপর ঠোঁট দিয়ে লাগাতার আঁচড় কাটছিল। দোয়া কালাম যতটুকু যা পারি ভয়ে ভয়ে বিড়বিড় করে যাচ্ছিলাম। ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অসহায় মনে হচ্ছিল নিজেকে। আমরা অনেক জোরে চেঁচিয়ে গলা ফাটিয়ে যাচ্ছিলাম। আশেপাশের বাড়ির মানুষজন বৃষ্টির মধ্যেই দৌড়ে আসে। আমি জ্ঞান হারাই। সবাই জানতে চায় কি ঘটেছিল। আমি সবকিছু খুলে বলি। তারা আমাদেরকে বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যায়, আর ওই মূর্তিটা তখন ওই ঘরে ওভাবেই থাকে। পরদিন সকালে আমাদের ঘরে প্রবেশ করা মাত্রই আমরা দেখি মূর্তির চারপাশে রক্ত দিয়ে গোলবৃত্ত আঁকা। বৃত্তের মাঝে একটা ত্রিভুজ রয়েছে। আমি ভয় পেয়ে আল্লাহকে ডাকতে থাকি, এ কেমন শয়তানি আলামত। যদিও সময়টি ছিল প্রকাশ্য দিবালোক, তবুও ওই ঘরে আমার হৃৎস্পন্দন ডঙ্কা বাজিয়ে যাচ্ছিল। আমি একটু সাহসের পরিচয় দেই, মূর্তিটির নিকটে গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। ভয়ে আতঙ্কে মূর্তিটি যেন আমার কাছে জীবন্ত লাগছে। মূর্তির দুই পায়ে অদ্ভুতভাবে দুটি করে আঙুল। মূর্তিটি দেখতে অসম্ভব রকমের নিখুঁত, কিন্তু এটা বাড়িতে রাখা ঠিক হবে না। আমি গিয়ে নদীতে ফেলে দিয়ে আসি। ধারণা করেছিলাম সকল ঝুড় ঝামেলার অবসান হয়েছে, কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হল রাতের বেলা এশার নামাজের পর। এশার সালাত আদায় করে একা একা বাড়ি ফিরছিলাম। বাড়ির উঠোনটা নতুন, মাটি ফেলা হয়েছে সেখানে একটু নিচু। বলে রাখি, আমি যথেষ্ট নামাজি মানুষ, কিন্তু ওই দিন কি জন্য যেন আমাকে সে বলেছিল আজ সে যাবে না, তাই নাকি শরীর খারাপ লাগছে। উঠোন দিয়ে হাঁটতে হাঁটতে আসার সময় লক্ষ্য করলাম ঘরে কোনো আলো জ্বালানো হয়নি। আমি বাইরে থেকে দুইবার ডাক দেবার পরও কোনো সাড়া পাই না। আমার মনে অজানা ভয় উঁকি দেয়, ওকে এভাবে রেখে যাওয়াটা ঠিক হয়নি। আতঙ্কের সাথে আমি ভাবতে থাকি। হঠাৎ মাটির পেছনে আছার খেয়ে আমি পড়ে গেলাম। আমি দুহাতে ভর করে উঠে দাঁড়াতে যাব, তখন দেখলাম ঠিক আমার মাথার সামনে নিঃশব্দে আমিন এসেছে, ছোট বাচ্চাদের মতো চার পায়ে ভর করে, মুখটা যথাসম্ভব বড় করে নিঃশব্দে হাসছে। কি অদ্ভুত সেই হাসি! আমার পিলে চমকে যায় এক মুহূর্তের মধ্যে। আমি তৎক্ষণাৎ ঝটপট করে নিজেকে সামলে উঠতে নিয়ে পেছন দিকে পড়ে যাই। আল্লাহ, কি হচ্ছে আমার সাথে? এত দেখি সাক্ষাৎ শয়তান আমার সামনে। সে খুব দ্রুত চারপাশে বৃত্তাকারে ঘুরতে শুরু করল। আমি হিতাহিতে জ্ঞান শূন্য হয়ে দৌড় দিলাম। কোথায় যাব, কার কাছে যাব? পৃথিবীতে আপন বলতে শুধু বাবাই ছিল, তিনি তো আর নেই। প্রতিবেশীদের এভাবে বারবার বিরক্ত করা কি ঠিক? দৌড়াচ্ছি আর দুঃখে কাঁদছি। আত্মীয় স্বজন কেউ নেই যার কাছে যাওয়া যায়। হঠাৎ মাথায় এলো ছোটবেলায় যার কাছে মক্তবে পড়েছি সেই ইমাম হুজুরের কথা। আমি দৌড়ে কাঁদতে কাঁদতে তার বাড়িতে গেলাম। বাইরে থেকে তালাবন্ধ একটা গেট। আমি কান্না বিজড়িত কণ্ঠে হুজুর হুজুর বলে চিৎকার করলাম। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? আমি বললাম, হুজুর আমি, আমি আলী আকবর। গেট খুলুন হুজুর। আমার কান্না জড়িত কণ্ঠ শুনতে পেয়ে দ্রুত এসে গেট খুললেন তিনি। আমি বাইরে কান্না বিজড়িত কণ্ঠে তখনও হাঁপাচ্ছি। এই কথা স্বীকার করতেই হবে, আমার মনে এখন কোনো লজ্জাবোধ নেই। আমি শিশু হয়ে গেছি, আমি পৃথিবীর সবচেয়ে একা মানুষ। হ্যারিকেন হাতে হুজুর আস্তে আস্তে বললেন, বাবা এত রাতে কি হয়েছে? একে তো বাবাকে হারাবার শোক, আর তারপরে ওনার কণ্ঠে বাবা ডাক শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ওনাকে শ্রদ্ধায় জড়িয়ে ধরেছিলাম। আমি আমিনের কথা সবিস্তারে বলার পর তিনি বললেন, দেখো বাবা, এ বিষয়ে আমার জ্ঞান খুব সীমিত, তুমি আল্লাহর কাছে পানাহ চাও। বাদ ফজর আমি তোমাকে নিয়ে একজন হুজুরের কাছে যাব, আজ রাতটুকু কোনো মতে পার করো, চলো তোমার বাড়ি চলো। আমি আর হুজুর বাড়িতে ঢুকতেই কেমন যেন এক শুনশান নীরবতা অনুভব করলাম। হুজুর বললেন, ভয় পেও না, সূরা পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। অতঃপর যথারীতি আমরা উঠোন দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যারিকেনের আলোয় যতটুকু খেয়াল করলাম মাটিতে দুই আঙুলের ছাপ, সেই ময়ূরের মূর্তির মতো। পায়ের ছাপ দেখে মুহূর্তেই ওই মূর্তির কথা মনে এসেছিল। ঘরের দরজা খোলা, আমি বাইরে থেকে ডাকলাম, আমিন আমিন। ডেকেও কোনো সাড়া পেলাম না। ধীরে ধীরে আমি আর হুজুর দরজা দিয়ে ঘরে প্রবেশ করলাম, হুজুর আগে আর আমি পেছনে পেছনে। ভেতরে ঢুকেই আমার চক্ষু চড়ক গাছ, লাল রক্তে একটা বৃত্ত এবং তার মাঝে একটা ত্রিভুজ আঁকা। আমিন গুটিসুটি মেরে শুয়ে আছে যেন কোনো শিশু। আমি এগিয়ে গিয়ে ধরতে যাব, তখনই হুজুর বললেন, দাঁড়াও, স্পর্শ করো না। বলে হুজুর আল্লাহর কালাম পড়ে বৃত্তের বাইরে দাঁড়িয়ে আমিনের শরীরে সাতবার ফুঁ দিলেন। তখন আমিন পাশ ফিরে বাম কাত থেকে ডান কাত হল। তারপর আমিন চোখ খুলল, আমাদেরকে কিংকর্তব্য বিমূঢ় করে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমিনের দুই চোখ এমন রঞ্জিত লাল, তার শরীর এমন একটা ঝাঁকুনি দিল, আমরা অবাক হলাম। তার হিতাহিত জ্ঞান আসার পর আমিন বলল, ভাই আমাকে নিয়ে যাবে, মেরে ফেলবে আমাকে ওরা, বলেই শক্ত করে জড়িয়ে ধরে আমাকে। হুজুর আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তোমাদের নিরাপদ রাখবেন, আজ আর ভয় নেই, আমরা আগামীকাল বেহালামাত যাব। তারপর হুজুর এক গ্লাস পানি নিয়ে পশ্চিম দিকে ফিরে কিছু দোয়া পড়ে সেই পানি আমিনকে খেতে দিলেন। পরের দিন আমরা তিনজনে মিলে নৌকায় করে বেহালামাত রওনা হলাম। পৌঁছাতে পৌঁছাতে বেলা দুপুর গড়িয়ে যায়। নৌকা থেকে নেমে নদীর পাড়ের মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করি। নামাজ শেষে বড় বাজারের মধ্য দিয়ে দক্ষিণ পাশের চিকন রাস্তা ধরে মিনিট দশেক হাঁটার পর আমরা একটা মাদ্রাসা দেখতে পেলাম। মাদ্রাসাটির নাম বেহলামাবাদ মাদ্রাসা। ভেতরে প্রবেশ করার পর একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম মুফতি সাহেব দোতলায় ফতোয়া বিভাগে আছেন। আমরা সেখানে গেলাম, গিয়ে হুজুর কক্ষের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। মুফতি সাহেব দরজার দিকে তাকিয়ে হুজুরকে দেখেই আনন্দের সাথে সালামের জবাব দিয়ে এগিয়ে এলেন। এসে আমাদেরকে কক্ষে নিয়ে গেলেন। কক্ষে প্রবেশ করেই দেখলাম সমস্ত কামরায় কিতাব আর কিতাব, এ যেন কিতাবের মহাসমুদ্র। আমাদের সবার খবর জানতে চাইলেন মুফতি সাহেব। হুজুর সমস্ত ঘটনাটি বললেন। সব শুনে মুফতি সাহেব বললেন, শয়তান মানুষকে বিরক্ত করে সবসময় আনন্দ লাভ করে। আমাদের আশ্বস্ত করে বললেন, খোদার কালামই তোমাদের রক্ষা করবে, ইনশাল্লাহ বাদ ঈশা এই ব্যাপারে আমি খোঁজ খবর করব। এরপর তিনি আমাদের সম্মুখে একজন যুবককে নিয়ে এসে বসালেন। তিনি বললেন যে তিনি কিছু প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন। অতঃপর হুজুর আমাদেরকে সুরা ফাতিহা, ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়তে বললেন। তারপর হুজুর সুরা জিনের প্রথম রুকু পর্যন্ত পড়লেন। তেলাওয়াত করার পর দ্বিতীয় রুকু শুরু করতেই হুজুরের সাথে তাল মিলিয়ে চমৎকার কণ্ঠে মাঝখানে বসা হুজুর তেলাওয়াত করা শুরু করলেন। আমি কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনিনি। তেলাওয়াত শেষ করে মাঝে বসা হুজুর চোখ বন্ধ করে রইলেন। তারপর তার ভেতরে থাকা জিন্নাত ধীর স্থির গম্ভীর কণ্ঠে আমাদের উদ্দেশ্যে সালাম দিল। কক্ষের নীরবতা এমন পর্যায়ে পৌঁছালো যে আমি আমার নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। উপস্থিত সকলে সালামের জবাব দিল। এরপরে মুফতি সাহেব কিছু বলতে যাবেন, তখন জিন্নাতটি সেই অভিব্যক্তি বুঝতে পেরে বললেন, আমি জানি সবকিছু। আজ আপনার মেহমানের আগমনের পরক্ষণ থেকেই আমি তাদেরকে লক্ষ্য করেছি। তিনি আমাদের নিজের পরিচয় দিলেন, এই বান্দার নাম আব্দুর রহমান। মেহমানদের বাড়িতে যে এই বালা মুসিবত, তাতে এই দুই ভাইয়ের কোনো দোষ ত্রুটি নেই, এরকম ব্যাপারে আমি অবগত আছি। আমার হয়ে তাদের সাহায্য করবে আমার সন্তান, তার নাম আব্দুস শামস। তার নিবাস এই বঙ্গ থেকে অনেক উত্তরে বর্তে হিন্দুকুশ পর্বতে। আমি আমার ভাই নিশ্চুপ। হুজুর সাহেব মুফতি সাহেবকে বললেন, খোদার দুনিয়ায় কত আজীব মুখলুক আছে। মুফতি সাহেব মৃদু হেসে বললেন, ঠিকই বলেছেন, যিনি আসবেন তার বয়স 535 বছর। ঠিক ওই সময় গুরুগম্ভীর ভঙ্গিতে সালাম পেশ করা হল। সকলে সালামের উত্তর নিলেন। আমার পিতার নিকট থেকে আমি খবর পেয়েছি, আপনাদের কোনো কাজে সাহায্য করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব। মুফতি সাহেব বললেন, আমার মেহমান এক বিপদে আছেন। আব্দুস শামস বললেন, যিনি আক্রান্ত আমার কাছে বসুন। আমার ছোট ভাই তার কাছে গিয়ে বসে। আব্দুস শামস বাম হাতের কনিষ্ঠ আঙুল ধরে কিছু পড়লেন। আমরা প্রত্যক্ষ করলাম যে আমিন প্রবল জোরে কাঁপুনি ধরা রোগীর মতো করে কাঁপছে। আমি কিছু বলতে যাব, হুজুর বুঝতে পেরে চুপ করিয়ে দিলেন। আমিনের হাতের দিকে খেয়াল করে দেখলাম ওর হাতের শিরাগুলো ফুলে উঠেছে। প্রচণ্ড গরমে কোনো ব্যক্তি যেরকম ঘামে ঠিক সেই রকম ঘামছে। ওর পশমগুলো দাঁড়িয়ে গেছে, চোখের মণি উল্টে গেছে। সব থেকে অদ্ভুত ব্যাপার হল মুখের ভঙ্গি, সে হাসছে। ভয় আমার কণ্ঠ প্রায় শুকিয়ে আসতে শুরু করে। এবার আব্দুস শামস বললেন, কে আপনি? উপস্থিত সবাইকে জানান, মনে হল একই সাথে দুইজন কর্কশ কণ্ঠে কথা বলছে। বলল, আমি যেই হই তুই তো জানিস এরা সবাই ক্ষুদ্র কীট, আমার হাতেই মারা পড়বে, হত্যা করব। আব্দুস শামস তখন আমিনের কনিষ্ঠ আঙুলটি আরো জোরে চেপে ধরেন এবং বাম দিকে মোচড় দিতেই চেঁচিয়ে উঠে বলল, ছাড় আমাকে, এই তুচ্ছ কীটের জন্য আমাকে কষ্ট দিচ্ছিস। আব্দুস শামস তখন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, এই নাদান বাচ্চাদের কেন কষ্ট দিচ্ছিস? শয়তান বলল, প্রয়োজন ছিল না, কষ্ট যে দিয়েছে সে তার আপন জন। আব্দুস শামস বললেন, আগের ইতিহাস এখন বলাটা অর্থহীন না, আপনি শুধু এদেরকে একটু দূরে সরিয়ে রাখুন। শয়তান বলল, ছোট একটি কর্ম সাধনে বহু বছর রইলাম বন্দি ময়ূরে, যদি ফিরলামই খালি হাতে কোথায় যাব, কোথায় থাকবে সম্মান? আব্দুস শামস বললেন, নিজের গৌরব নিরীহ মানুষের হত্যার মাধ্যমে জাহির করবেন আপনি? আমার সামর্থ্যের ব্যাপারে বিন্দুমাত্র ধারণা পোষণ যদি করতেন তাহলে এইভাবে কথা বলতেন না, আমি নিশ্চয় আপনাকে ছেড়ে দেব না, এই বাচ্চাদের ক্ষতি আপনি করতে পারবেন না। এবার আমিনের শরীরে থাকা শয়তানের মধ্যে কিছুটা ভয় দেখা গেল। সে বলল, আপনি বিচার করছেন নাকি অনাচার, কি দোষ আমার? আব্দুস শামস তার ডান ও বাম দিকে তাকিয়ে এমনভাবে ইশারা করলেন যেন সেখানে কেউ উপস্থিত আছেন। আমরা ভয় নিয়ে দুই দিকে তাকাচ্ছি, তারপর মনে হল কেউ যেন টেনে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমিনকে। আমিন চুপ হয়ে ডান দিকে পড়ে গেল। তখনও কক্ষের চারিদিকে জিন্নাতটি নিজেকে ছেড়ে দেওয়ার জন্য চিৎকার করছে। আব্দুস শামস বলল, শয়তানকে বন্দী করা হয়েছে, নির্ভয়ে থাকুন। তিনি বললেন, তার এই অধ্যত্বের কারণ বংশ পরিচয়। বিয়ের তিন বছরে আয়নাল সাহেবের ঘরে একটি পুত্র সন্তান আসে। পুত্র সন্তান তৎকালীন সময়ে মানুষের কাছে ভালোবাসা মমতা একটু বেশিই পেত। এর ফলে আয়নালের স্ত্রীর সাথে বাড়ির অন্যান্য বিশেষ করে আয়নালের মায়ের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি হয়। এমন সময়ে পুত্রের নাম রাখা হয় হুসাইন। পুত্রের যখন দুই তিন মাস তখন থেকে শুরু হয় আসল বিপর্যয়। ঘটনা আরম্ভ এভাবে হয় যে আয়নাল সাহেবের স্ত্রী একদিন রাতে হ্যারিকেন নিভু নিভু করে মশারি টাঙিয়ে বিছানায় শোবেন, এমন অবস্থায় দেখলেন কক্ষের কিনারে আনুমানিক পাঁচ বছর বয়সে হবে এমন একটি শিশু দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় তিনি চমকে গেলেন, কারণ বাড়িতে এই বছরের বয়সী কোনো বাচ্চা ছিল না। প্রচণ্ড ভয় তখন পান যখন শিশুটি এক লাফে প্রায় দশ হাত দূরত্ব অতিক্রম করে বিছানার কিনারায় এসে ঘুমন্ত হুসাইনের দিকে তাকিয়ে নিঃশব্দে হা হা করে হাসে। নিভু নিভু আলোয় এতটুকু স্পষ্ট হয়েছিল যে অবয়বটির মুখ স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং হাতে পায়ে দুইটি করে আঙুল। হুসাইনের মা সজোরে চিৎকার করে ওঠে। অবয়বটি যখন হুসাইনকে ধরার জন্য এগিয়ে আসে তখন একটি অদৃশ্য বাতাস অবয়বটিকে ঝড়ের গতিতে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এমন সময় বাড়ির সব সদস্যরা উপস্থিত হয় একই সাথে, সবাই দেখে এটি। হুসাইন মেঝেতে অচেতন হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সকলে জানতে চাইলে তিনি সবিস্তারে সবার কাছে সবকিছু খুলে বলেন। সবাই হুজুর দিয়ে ঝাড়ফুঁকো করান, পানি পড়াও দেয়া হয়। ওই ঘটনার তৃতীয় দিনে ঘটে আর এক কাণ্ড। বাড়ির গোয়াল ঘরে প্রত্যেক দিন একটা করে গরু মাথাবিহীন অবস্থায় পাওয়া যায়। ঘটনা এত দ্রুত সবার কাছে পৌঁছে যায়, হাটে বাজারে মজলিসে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই ঘটনা। ওঝা ডেকে অনেকবার তদবির করা হলেও এর কোনো সমাধান আসে না। এমন অবস্থায় বাড়ির দুইজন মানুষ তাদের স্বাস্থ্যের ভয়াবহ অবনতি হয়। অস্বাভাবিক চিকন হয়ে যায় তারা, হাত পাগুলো এতই চিকন হয়ে যায় যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে। ঘটনার ১১তম দিনে আয়নালের পিতা হিসাব কক্ষে বসে হিসাব করছিলেন। এমন সময় আয়নালের মা ট্রেতে করে চিড়ামুড়ি আর গুড় নিয়ে সাথে পানি দিয়ে যান। তিনি খাতার দিকে দৃষ্টি নিবদ্ধ করে লিখছিলেন, মাঝে মাঝে মুড়ি খাচ্ছিলেন। হঠাৎ খেয়াল করলেন আয়নালের মা এসে তার পেছনে পড়ে দুই আঙুল দিয়ে তার ডান কানের লতি স্পর্শ করে। তখন তিনি লাফ দিয়ে ওঠেন আর মনে পড়ে আয়নালের মা তো হাঁটতে পারেন না। তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন আয়নালের মায়ের মতো দেখতে অবয়বটি নিজের বাম হাত কামড়ে ছিঁড়ে ফেলছে। তিনি চিৎকার দিয়ে সবাইকে ডাকেন, কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যান। চিৎকার শুনে সবাই ছুটে আসে। এদিকে হুসাইনের মায়ের ঘর থেকেও হাসির আওয়াজ শোনা যায়। সবাই সেই দিকে ছুটে যায় এবং দেখে দেয়ালে একটা চিত্র অঙ্কন করা, বৃত্ত ত্রিভুজ। হুসাইনের মা চার পায়ে মাকড়সার মতো করে দেয়ালে হাঁটছে। আয়না সাহেব বিছানা থেকে হুসাইনকে কোলে তুলে নিয়ে আসে, বাইরে থেকে দরজা আটকে দেয়। ঘটনা এত দ্রুত ঘটে যে সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সব থেকে ভয়ানক ঘটনাটি এখনো তাদের সাথে ঘটে যাওয়া বাকি ছিল। সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে, দোয়া দুরুদ পড়ছে। ছোট চাচা বললেন, ভাবির ঘরে চলো সবাই, উনি একা। সকলে দৌড়ে সেখানে গেলেন, গিয়ে সজোরে দরজা ধাক্কা দিয়ে আয়নালের ঘরের দরজা খুললেন। কক্ষে প্রবেশের পর আয়নালের মাকে বললেন, আপনি ঠিক আছেন? পেছনে পেছনে পরিবারের সকলে দরজার নিকটে দাঁড়িয়ে উনি তার বিছানার ডান কাত হয়ে দরজার দিকে পিঠ প্রদর্শন করে এমনভাবে শয্যাশায়ী হয়ে আছেন যেন ঘুমিয়ে আছেন। আয়নাল সাহেব তার নিকটবর্তী হয়ে ভয়ে ভয়ে শুকনো গলায় বলে, মা। মা বিছানা থেকে উঠে বসেন, সবার দিকে তাকান। আমার বাবুকে তোরে এভাবে ধরে আছিস কেন? দে আমার কাছে দে। কেউ কোনো কথা বলছিল না। পেছনে আয়নালের চাচি দোয়া দরুদ পড়ছিলেন বিড়বিড় করে। বাবুকে কোলে নিয়ে আয়নালের দিকে তাকিয়ে বললেন, একটু পানি দে তো, খুব তেষ্টা পেয়েছে। এমন সময় আয়নাল সাহেবের পিতার আর্তচিৎকার ভেসে আসে। তিনি ছিলেন আরেকটি ঘরে, বৃত্তের মাঝে। সবাই ছুটে যায় সেদিকে, আর সেই সময় বাবুর মুখে এক সেকেন্ডের জন্য কান্না আসে। সবাই বিছানার দিকে তাকিয়ে হতবাক। আয়নাল সাহেব বিছানার দিকে তাকিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফেরার পরে তিনি বাড়িতে নিজেকে বারান্দায় আবিষ্কার করেন। মাথার কাছে ছোট চাচা চাচি, কানে ভেসে আসে বাড়ি ভর্তি মানুষের গম গম আওয়াজ। তার থেকে একটু দূরেই তার স্ত্রী তাকে কয়েকজন মিলে মাথায় পানি ঢালছে। দূরে বড় চাচা লম্বা দাড়ি জব্বা পড়া এক হুজুর তার সাথে বসে কথা বলছেন। আনিল সাহেব নিজের সন্তানের কথা মনে করেন, আবারও চিৎকার দিয়ে জ্ঞান হারান। মাথায় পানি ঢালার পর পুনরায় জ্ঞান আসে। দেখেন তিনটি লাশ শুয়ে রাখা হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে এগিয়ে যান সেই দিকে। গতরাতে যা ঘটেছিল তার খণ্ড চিত্র এই যে, আয়নাল বিছানার দিকে ফিরে তাকাতেই দেখেন বাবুকে দুই পা ধরে তাকে ছিঁড়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার দাদির হাতে বাবুর শরীরের ডান অংশ এবং সেই অংশের সাথে মাথা ঝুলছে, আর অন্য হাতে শরীরের বাম অংশ, রক্ত দিয়ে সমস্ত বিছানা ভিজে একাকার। আয়নালের মা নিজের দুই হাতে গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে আত্মহত্যা করেন। ওইদিকে সমস্ত বাড়ি ঘুরেও আয়নালের পিতাকে খুঁজে পাওয়া যায় না। তিনজনের জানাজা হয়ে যায়। আয়নাল সাহেবের বড় চাচার তদবিরে এক হুজুরের সন্ধান মেলে। জানাজার পরের দিন সকালে হুজুর তার তাবলিগি সাথীদের নিয়ে যথারীতি বাড়িতে আসেন এবং তিনি বলেন, এই ছায়া একা আসেনি, ওকে ডেকে নিয়ে আসা হয়েছে। বললেন বাদ এসা তিনি এই বাড়িতে আসবেন, কিন্তু একটা ব্যাপার, এই ছায়া যাকে ডাকে তাকে ছাড়ে না। হুজুর পানি পর্যন্ত খান না সেই বাসায়। একটা অদ্ভুত ঘটনা ঘটে। আয়নাল সাহেব চেয়ারে বসে আছেন, সময়টা সন্ধ্যা, মাগরিবের একটু পরপর। চারিদিকে মোটামুটি অন্ধকার, ইজি চেয়ারে বসে আছেন তিনি। হঠাৎ খেয়াল করলেন তার পায়ের নিচে এক অদ্ভুত কিছুর সৃষ্টি হয়েছে। কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। কোনো এক শক্তি যেন আয়নালকে ধরে রেখেছে। এক সময় কানে ভেসে আসে আয়নালের বড় চাচার ভয়ার্ত আর দুঃখ মিশ্রিত কণ্ঠ, আয়নাল আয়নাল, কই রে? দেখ বাবা, আমার সব শেষ। আহা, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার কেন মরণ হল না? আমি কেন এসব দৃশ্য চোখ দিয়ে দেখছি? আয়নাল সাহেব তখন নিজেকে আবিষ্কার করলেন ঘুমের মাঝে। চাচার ডাকে তিনি হন্ততন্ত হয়ে ঘুম থেকে ওঠেন। উঠে দাঁড়িয়েছেন, অমনি চাচা সামনে হাঁটু গেড়ে বসে দুঃখ কষ্টে জর্জরিত হয়ে মাথা চাপড়াচ্ছেন। আয়নাল সাহেব চাচাকে দেখেই দৌড়ে বড় চাচির কক্ষে গিয়ে দেখেন চাচি বিছানায় দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। মেঝেতে চোখ পড়তেই আয়নাল সাহেবের বুকটা ধক করে ওঠে। মেঝেতে দুই পায়ের পাতা কেটে রেখে দেয়া হয়েছে। আয়নাল সাহেব কান্না বিচরিত কণ্ঠে বড় আম্মি বড় আম্মি বলতে বলতে কাছে গিয়ে দেখেন সেই ভয়ানক দৃশ্য। এখানে আমি একটু বলে রাখি, আমি খুবই দুঃখিত, লেখাটা এমন ভাবে লেখা হচ্ছে অনেক কিছু বোঝা যায় না, আমি খুব কষ্ট করে বুঝে বুঝে আসলে পড়ার চেষ্টা করছি, দেখা যাক। এদিকে ছোট চাচা চাচিও আসেন, তারাও দেখেন বড় চাচির পেট চিরে ভেতরের নাড়িভুঁড়ি বের করা হয়েছে, চোখ দুটো ঝুলে আছে। বাদিশা হুজুর আসলেন সাথে দুজন সাথী নিয়ে, সবকিছু দেখলেন। বাবা, আপনার বড় চাচিকে আপাতত স্পর্শ করবেন না, তিনি বলেন। আমি বেশি সময় নিয়ে ফেলেছি আর একে ধরতেই আমার সবচেয়ে বেশি সময় লেগেছে। সকলে দেখল কালো কাপড় পরিহিত, কালো লুঙ্গি পরিহিত, গলায় বেশ কিছু মালা, বাহুতে কবজিতে আরো কিছু মালা, হাড্ডিসার হাস্যোজ্জ্বল একজন, মাথায় জটাচুল, এই জন্য সাক্ষাৎ শয়তান। হুজুরকে আয়নার সাহেব বললেন, মায়ের পর যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, শ্রদ্ধার পাত্র, তিনিও আমাকে ছেড়ে চলে গেছেন। পেছন থেকে বড় চাচা ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন। হুজুর বলেন, বাবা এখন কান্নার সময় না, নিজেকে রুখতে হবে, আগে জানাজা হবে। বাড়ির সকলে অর্থাৎ আয়নার সাহেব, তার সহধর্মিনী, ছোট চাচা ও চাচি, বড় চাচা সামনের দিকে বসলেন, তার ঠিক বরাবর সামনে হুজুর ও তার সাথী বসেছেন, তাদের মাঝে একজন হুজুর আছেন। হুজুর তার ব্যাগ থেকে ময়ূর মূর্তি বের করলেন, যেটা আনুমানিক 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, অর্থাৎ এক হাতের কিছু একটু বেশি হবে, উজ্জ্বল পিতলের তৈরি এবং খুবই নিখুঁত। জটাধারীর হাত পা বেঁধে রাখা হয়েছে। এবার হুজুর আর্জ করলেন, এই খান্নাসকে আমি বন্দি করব, মিথ্যা আমি পছন্দ করি না, বলো তুমি কেন এদের খেতে চাও? জটাধারী মৃদু হেসে বলল, আমি? তারপর হাসতে হাসতে বলল, কি করবি তুই, কর। জানিস আমি কাকে আহ্বান করেছি এই পরিবারকে বিনাশ করতে? বলে হাসতে শুরু করল। হুজুর জোরে ধমকে উঠলেন। অতঃপর সেই জটাধারীর গায়ে কিছু চমচমের পানি ঢেলে দিলেন। হুজুর কিছু দোয়া কালাম পড়লেন। জটাধারীর লম্বা চুলের একটা অংশ হুজুর ডান হাতের কনিষ্ঠ আঙুলের সাথে বেঁধে নিলেন। হঠাৎ জটাধারী এমন ভাবে কাঁতরাতে থাকে, জটাধারী মৃদু হেসে বলে, মরণের কালো ছায়া প্রাণীর কত মায়া, বুনিয়াদ ধ্বংস করে, এ ভিটা ছেড়ে যাব না দূরে। হুজুর বললেন, ছায়া তোর সেই সুযোগ মিলবে না। ছায়া বলে ওঠে, ইনসান আজীব মখলুক, কোমরে বেঁধে চাকু দেখে অন্যের মুখ। উপস্থিত সকলে ইঙ্গিত বুঝতে না পারলেও হুজুর বুঝতে পারলেন আসল সাপ ঘরের মধ্যেই। কিন্তু হুজুর চাচ্ছিলেন না ছায়া কোনোভাবে সকলের সামনে তার নাম উচ্চারণ করুক, উনি চাচ্ছিলেন ছায়ার ব্যবস্থা করে তারপরে তিনি সবাইকে বুঝিয়ে বলবেন। কিন্তু ছায়া এবার কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ হুজুর কিছু একটা ফুঁ দিয়ে বিসমিল্লা বলে তার দিকে ছুড়ে মারেন। আর্তনাদ করে ওঠে সেই পিশাচটি। এরপরে সেই চিৎকার দিয়েই সে আয়নাল সাহেবের ছোট চাচির দিকে তাকায়। হুজুর তখন বুঝতে পারেন এর পেছনে কে কুটি চেড়েছে। তখন আয়নাল সাহেবের চাচি ওই ব্যাপারটা বুঝতে পেরে একটা কাঁসার গ্লাস জটাধারীর মুখে নিক্ষেপ করে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, আমি ভয় পেয়ে এই কাজ করেছি। হুজুরের মনোযোগ ভিন্ন দিকে ঘুরতেই জটাধারী পেছন দিকে দৌড় দিয়ে টেবিল থেকে একটা ছুরি নিয়ে আয়নাল সাহেবের বড় চাচার বক্ষ আর উদরের মাঝে সজোরে আঘাত করে। ঘটনা এত দ্রুত ঘটে যে হুজুরের সাথীরা এগিয়ে যাবার আগেই আয়নালের চাচা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। হুজুর তখন মিশ্রিত তরল জটাধারীর শরীরে নিক্ষেপ করতেই অট্টহাসি হাসতে হাসতে সেও মাটিতে লুটিয়ে পড়ে। ময়ূর মূর্তিটি জটাধারীর বুকের ওপর রাখা হয়, কিছু দোয়া দুরুদ পড়া হয়, পেটের ওপর ডান হাঁটু দিয়ে মূর্তিটি বুকের ওপর চাপ দিয়ে ধরে রাখে। জটাধারী রক্ত বমি করতে থাকে, তারপর অজ্ঞান হয়ে যায়। আরেক হৃদয় বিদারক ঘটনার মধ্যে দিয়ে আরেক মৃত্যুকে এই পরিবার স্বীকার করে নিল। এই রাতেই বড় চাচা ও চাচিকে গোসল করিয়ে জানাজা দেয়া হয়, কবর দেয়া হয়। হুজুর বলেন, এমন হতে পারে কেউ না বুঝে ভুল করেছে। আমি তার কিছু প্রশ্ন করতে চাই, একটা ব্যাপার বলতে চাই। আয়নাল এবং তার স্ত্রীর আরো বড় ক্ষতি হতে পারত, কিন্তু একজন দুর্বল জিন তাদেরকে সাহায্য করেছে প্রথম থেকেই, তাই তার স্ত্রী এখনো বেঁচে আছে। আর পরের বার আয়নালের বাবা যখন চেয়ারে ঘুমাচ্ছিলেন, সে রূহ তখন অনেক ভয়ানকভাবে আক্রান্ত। আনিল সাহেবের শ্বশুর যেদিন ইন্তেকাল করেছিলেন সেই বৃক্ষের তলায়, ওই দিন থেকেই ওইখান থেকে ওই জিন আনিলের স্ত্রীর সাথে থাকে। এরপর চাচিকে নিয়ে আসা হল। হুজুর বললেন, মা, এসব করতে কি বাধ্য হয়েছিলে? শুধু এটুকু বলে দাও। চাচি নিচের দিকে তাকিয়ে হাতের ইশারায় চাচাকে দেখিয়ে বললেন, ওর বড় ভাই আমার পরিবার ধ্বংস করেছে। আমার বাবা বাজারের সামান্য ব্যবসায়ী ছিলেন, বিয়ের সময় মোটা অঙ্কের অর্থ যৌতুক নেয় ওরা, আর দাবি করে বিয়ের পর। আমাদের ভিটে বাড়ি সব জায়গা জমি বেচে দেওয়ার পরেও যৌতুকের টাকা শোধ করতে না পারার জন্য আমার বাবাকে হাটে প্রকাশ্যে সবার সামনে লাঞ্ছিত করে। বছর দুই আগে আমার বাবা সেই অপমান সহ্য করতে না পেরে মারা যান। আমার ছোট ভাই তারপর থেকে নিরুদ্দেশ, জানি না বাবা মারা যাবার পর কেমন আছে, কোথায় আছে। মাকে তো জন্মের পর থেকেই দেখতে পাইনি, ভাইটারও কোনো খোঁজ নেই। অনেক খোঁজ করেছি, কোনো সন্ধান পাইনি। চিরদিনের জন্য আমার পরিবারকে শেষ করে দিয়েছে ও। আমার দাদা তান্ত্রিক ছিলেন, বাবা এসব মোটেও পছন্দ করতেন না। দাদার অনেক শিষ্য ছিল, তার মধ্যে ওই জটাধারী একজন। আমি তার খোঁজ করে তাকে দিয়ে শুধু বড় ভাইয়ের ব্যাপারে কালো জাদু করিয়ে ছেড়ে দিতে বলেছিলাম। আমি কাউকেই মারতে চাইনি, আইনালের মা তো আমাকে নিজের সন্তানের মতো সামলাতেন। তার মৃত্যুতে আমিও ততটাই কষ্ট পেয়েছি যতটা সবাই। সত্যি বলছি, আমি কাউকে মারতে চাইনি, কাউকেই না। সবাই নিস্তব্ধ হয়ে তার কথা শুনল, কেউ কিছু বলতে পারছে না। হুজুর নীরবতা ভেঙে বললেন, আমি বিদায় নেব, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত মুহূর্ত। এই কথা বলেই সালাম জানিয়ে তিনি বিদায় নেন। এই সব ঘটনা শেষে মুফতি সাহেব দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বললেন, এটাই ছিল আপনাদের পরিবারের পেছনের ইতিহাস, আর আপনার চাচাতো দাদা দাদি এ কারণেই আপনাদের থেকে বিচ্ছিন্ন থাকেন, আর আপনার পিতার মৃত্যুও হয়েছে এই কারণে, এ ব্যাপারে আমি নিশ্চিত। সব ঘটনার শেষে আমরা ফিরে আসি, কিন্তু বাবার মতো যে আমিও পৃথিবীতে একা হয়ে যাব এটা ভাবিনি। বাড়িতে ফেরার দুই দিন পর আমিন কালো জ্বরে আক্রান্ত হয়ে হাড্ডিসার হয়ে যায় এবং সাত দিনের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। রাসেল ভাই, এই ছিল আমার সংগ্রহ করা ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমি জানি আপনি সবসময় ভালোর তলেই থাকেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভূত.কম এর সকল শ্রোতা বন্ধুদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমি সাব্বির ইসলাম চয়ন, বর্তমানে বেলজিয়াম আছি। আমি বেলজিয়ামে এসেছি 5-6 মাস হল। বাংলাদেশে আমি নারায়ণগঞ্জে থাকি, ছোট থেকে বড় হয়েছে নারায়ণগঞ্জেই, তবে আমার গ্রামের বাড়ি মাগুরা। অনেক ছোট থেকেই আমি নিয়মিত ভূত এফএম শুনতাম, আর এখন নিয়মিত ভূত.কম শুনি। আর বলে রাখি, অবশ্যই ভূত.কম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শুনি, তবে এখন সময়ের তারতম্য আর কর্মব্যস্ততার কারণে লাইভ শুনতে না পারলেও রেকর্ডেড প্রোগ্রামগুলো শুনি। ছোটবেলা থেকেই আমার প্যারানর্মাল বিষয়ের প্রতি অনেক বেশি আকর্ষণ। তবে আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমার সাথে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেনি। তবে আমি সবসময় আমার আশেপাশের মানুষগুলোর থেকে এইসব অলৌকিক ঘটনা শুনতাম এবং সেগুলো কালেক্ট করে রাখতাম। ঘটনা কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। গত 18/2/2025 তারিখে আমি একটি ঘটনার ভয়েস ক্লিপ পাঠিয়েছিলাম। হয়তো কোনো কারণে আমার ঘটনাটি শেয়ার করা হয়নি ভূত.কমে, তবে আমি থেমে থাকব না। আমি এতটাই ভালোবাসি এই প্রোগ্রামটিকে যে ঘটনা পাঠাতেই থাকব ইনশাআল্লাহ। আজ অন্য আরেকটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে এবং আমি চাই এই ঘটনাটি রাসেল ভাইয়ের কণ্ঠে শুনতে। আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তা নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা। ঘটনায় ব্যবহার করা সবগুলো নাম কাল্পনিক, কারণ বাস্তবিক নাম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে আমাকে। ঘটনাটি ঘটে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাসেলের মামাতো বোনের সাথে। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি এমনভাবে উপস্থাপন করছি মানে আমার বন্ধুই যেন ঘটনা বলছে। আমার মামাতো বোন সামিয়া আমার থেকে 4 বছরের ছোট। ছোটবেলা থেকেই সামিয়া অত্যন্ত শান্ত স্বভাবের মেয়ে, পরিবারের কথার বাইরে এক পাও ফেলে না। আস্তে আস্তে সে বড় হতে থাকে। সে খুব ধার্মিকও হয়, নামাজ রোজা সবকিছুই নিয়ম করে করত। সামিয়া এতটাই বাধ্য মেয়ে ছিল যে তাকে নিয়ে কেউ বেশি চিন্তাও করত না। সবাই ভাবত পরিবারের কথার বাইরে সে কখনো যাবে না। সামিয়া যখন 8ম কি 9ম শ্রেণীতে পড়ে তখন তার জীবনে একটি মানুষ আসে। ছেলেটির নাম নয়ন। তবে এই ব্যাপারে বাসার কেউ কিচ্ছু জানত না। সামিয়াও কিছুটা লুকিয়েই এই সম্পর্কটা করতে থাকে। আর সামিয়া যে কারো সাথে সম্পর্কে জড়াতে পারে এই কথা কেউ কল্পনাও করেনি। যাই হোক, তারপরেও এইসব বিষয় কেউ জানত না দেখে কোনো ধরনের সমস্যা হয়নি। এর মধ্যে আশ্চর্যজনকভাবে সামিয়ার ওজন কমতে থাকে। সামিয়ার স্বাস্থ্য ভালো হওয়ায় সে ডায়েটিং করছিল, তাই এই বিষয়টি নিয়ে কেউ গুরুত্ব দেয়নি। সামিয়াও প্রায় 30 কেজি ওজন কমিয়ে ফেলে। আমার নানু বাড়ি মানে সামিয়াদের বাড়ি 4তলা। সামিয়ারা থাকে 3য় তলায়। বাড়ির মধ্যে 3টি সুপারি গাছ আছে। সামিয়া যেই রুমে ঘুমায় আমি একদিন সেই রুমে জানালার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি সুপারি গাছে একটি তাবিজের মতো কি যেন ঝুলছে। আমি আমার নানুকে ডাক দিয়ে দেখাই। নানু তা হাত বাড়িয়ে ছিঁড়ে নেয় গাছ থেকে এবং আমাকে বলে মসজিদের হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসতে। আমি হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসি। হুজুর তাবিজটি দেখে তা খোলে। আমিও দেখি তাবিজের ভেতরে সাদা কাগজে কি সব যেন লেখা। হুজুর বলে, আপনাদের পরিবার কি কোনো সমস্যা আছে? আমি বলি, না হুজুর, কোনো সমস্যা নেই। হুজুর বলে, এগুলো তো কুফরি করার তাবিজ, তবে খুবই দুর্বল কুফরি। তারপর হুজুর তা পুড়িয়ে ফেলে আর বলে, কোনো সমস্যা নেই, বাড়িতে নামাজ কালাম পড়ুন সবাই। হুজুর চলে যাবার পর আমরা সবাই ভাবতে থাকি এই তাবিজ কোথা থেকে এলো, কিন্তু কেউ জানেই না এই ব্যাপারে। আর কোনো সমস্যা নেই দেখে কেউ বেশি গুরুত্ব দেয়নি। কিছুদিন পর সুপারি গাছটা মারা যায়, এছাড়া বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। তো তারপর সব ভালোই চলছিল। তবে সামিয়ার মধ্যে আরেকটি পরিবর্তন দেখা যায়। তার SSC পরীক্ষার ফাইনাল নাকি টেস্ট পরীক্ষার কিছুদিন আগে রমজান মাস ছিল। যেই সামিয়া কোনো বছরেই রোজা মিস করত না, সেই সামিয়া রমজান মাসে একটাও রোজা রাখে না। জিজ্ঞাসা করলে বলে অসুস্থ। এদিকে পুরো মাস অসুস্থ থাকাটা বেশ অস্বাভাবিক। আমাদের পরিবারের মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়, মানে HSC পাশের পরপর। সামিয়াও পড়ালেখা করতে থাকে, তার HSC পরীক্ষাও শেষ হয়ে যায়। বাসায় তখন তার বিয়ের কথা চলতে থাকে। কোনো ছেলেকেই তার পছন্দ হয় না। হঠাৎ একদিন সে বাসায় নয়নের কথা বলে, মানে যেই ছেলের সাথে তার সম্পর্ক। এই কথা শুনে বাসার সবাই সাথে সাথে আমিও অবাক হয়ে যাই, কারণ সামিয়া এরকম কাজ করতে পারে না, এতটাই বাধ্য ছিল সে। তো কোনোভাবেই সামিয়াকে মানানো গেল না। তারপর উপায় না পেয়ে আমার মামা মানে সামিয়ার বাবা বললেন, নয়নদের আসতে বলো। পরে নয়নরা মামার বাসায় আসে। নয়নের বাবা নেই, মা আর ছোট বোন, তাদের সাথে কথা বলা হয়। নয়নের মা একটু বেশি আধুনিক ছিলেন, যা আমার মামার পছন্দ হয়নি। তারপরেও সব খোঁজ খবর নেওয়া হয় এবং সব জায়গা থেকেই নেগেটিভ রিপোর্ট আসে। নয়নের গ্রামের বাড়ি চাঁদপুর, সবাই বলে ওরা ভালো না। আর নয়নের ব্যাপারে নারায়ণগঞ্জে খোঁজ নিয়ে জানা যায় সে নেশাগ্রস্ত। এদিকে সামিয়ার নয়ন দুজন সমবয়সী হওয়ায় দেখতে বাচ্চা বাচ্চা মনে হয় নয়নকে। এই সব কিছু জানার পর মামা এক কথায় না বলে দেয়। ঘটনা শুরু এখান থেকেই। সামিয়া খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঠিক মতো খায় না, ঘুমায় না, কারোর সাথে কথা বলে না, শুধু বলে আমি নয়নের কাছে যাব। মামা সামিয়ার এই অবস্থা দেখে তার কাছ থেকে মোবাইল নিয়ে নেয়, যাতে নয়নের সাথে কোনো রকমের যোগাযোগ করতে না পারে। কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়, সামিয়ার অবস্থা আরো খারাপ হয়। কয়েকদিন পর নয়ন আর তার মা আবার সামিয়াদের বাসায় আসে। এসে যা বলে তা শুনে আমাদের সবার হৃদয় কেঁপে ওঠে। নয়নের মা বলে সামিয়ার নয়নের বিয়ে হয়েছে অনেক আগে, তারা লুকিয়ে বিয়ে করেছে, এছাড়াও আরো অনেক কিছু। যখন নয়নের মা আর নয়ন এই কথাগুলো বলছিল, তখন সামিয়াকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল যাতে সে তাদের সামনে আসতে না পারে। আর সামিয়ার সাথে ওই ঘরে ছিলাম আমি আর মামি, মানে সামিয়ার মা। তাদের আসার কথা সামিয়া আন্দাজ করতে পারে কোনোভাবে। ঘরের মধ্যে তাকে আটকে রাখা মুশকিল হয়ে যাচ্ছিল। পরে সে আবার দরজা ভেঙে বাইরে চলে যায়। তারপর তারা এগুলো বলে চলে যায়, সামিয়াও ঠান্ডা হয়ে যায়। পরে মামা রাগ করে সামিয়াকে যাতা বলে, আর আমি অবাক হয়ে সামিয়ার দিকে তাকিয়ে থাকি। সামিয়া এমন করতে পারে তা আমি কখনো বিশ্বাসই করতে পারি না। দুই তিন দিন পর একদিন সকালে মামা আমাকে কল দেয়, বলে তাড়াতাড়ি আয়। আমি গিয়ে দেখি সামিয়া তার কাগজপত্র, জামা কাপড় সব গুছিয়েছে, সে ঘর থেকে বের হয়ে চলে যাবে। বারবার বলছে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। মামা রাগের মাথায় বলেও ছিল চলে গেলে যাক, কিন্তু ওই দিন আমি সামিয়াকে থাপ্পড় মারি, দরজা থেকে ফিরিয়ে নিয়ে আসি। অনেক কষ্টে ওই দিন ওকে আটকাই, আর ওকে মিথ্যা আশ্বাস দেই যে আমি নয়নের সাথে ওকে কথা বলিয়ে দেব। তারপর সামিয়া পুরো ঠান্ডা। ওই দিন রাতে মামা নয়ন আর তার মাকে বাসায় ডাকে, তারা আবার আসে মামার বাসায়। মামা তাদের বলে ডিভোর্সের ব্যবস্থা করতে, তারা রাজি হয় না, উল্টো বলে মেয়েকে আটকে রেখেছেন কেন, ছেড়ে দিন। ওই দিনও সামিয়া ঘরে বন্দি, ঘরে আমি আর সামিয়ার মা। ওই দিন সামিয়া পাগলের মতো হয়ে যায়, কিসের তার আপন মা, সে যথারীতি নয়নের মাকে মামা বলে ডাকছে আর বলছে আমি আমার মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। ওই দিন মামা তাদের অপমান করে অনেক। তারপর নয়নের মা চিৎকার করতে থাকে, চিৎকার করতে করতে বাড়ি থেকে বের হয়ে যেতে চায়। আমি তখন ঘর থেকে বের হই, কারণ এই অবস্থায় সে বাইরে গেলে লোক জানাজানি হবে। তাই আমি নয়নের মাকে সরি বলে ঠান্ডা করি। তা যাবার পর সামিয়ার উৎপাত শুরু হয়, সে যা যা করছিল তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সামিয়া না খেতে খেতে প্রায় শেষ হয়ে যাচ্ছিল। একদিন সামিয়া প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায়, কথাও বলতে পারছিল না। তাড়াতাড়ি তাকে নিয়ে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যাই। সেখানে গিয়ে সামিয়া আরো ভয়াবহ হয়ে ওঠে। সামিয়ার চোখ উল্টে ফেলেছে, তার চোখের মণি দেখা যাচ্ছে, জিহ্বা বড় করে বের করে রেখেছে। তাকে দেখতে এত ভয়ঙ্কর লাগছিল যে কারো পিলে চমকে যাবে। আমি আজও সেই ভয়ঙ্কর চেহারা ভুলতে পারি না। ডাক্তাররা রীতিমতো তাকে দেখে ভয় পেয়ে যায়। একবার চিন্তা করুন তো, আপনার কোনো আত্মীয় হাসপাতালের বিছানায় শুয়ে চোখ বড় বড় করে ওপরের দিকে তাকিয়ে আছে, ভীষণ অসুস্থ, কেমন লাগবে আপনার? তারপর সামিয়ার সব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার শরীরে কোনো সমস্যা নেই, অক্সিজেন লেভেল, ব্লাড প্রেশার, পালস সবকিছু নর্মাল। তাহলে সে এমন করছে কেন? ডাক্তাররাও বুঝতে পারেন না। হঠাৎ একজন সহকারী ডাক্তার আমার দুরাভাইকে ডেকে নিয়ে বলেন, ভাই এইরকম কেস মাঝে মাঝে আসে আমাদের এখানে, আপনি একজন ভালো কবিরাজ অথবা ফুজুরের কাছে নিয়ে যান। দুলাভাই মামাকে কথাটা জানায়। মামা তখন বলে আচ্ছা আমি খোঁজ নিচ্ছি। আমরা সামিয়াকে স্যালাইন দিয়ে বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর থেকে সামিয়ার মাঝে আরো কিছু পরিবর্তন দেখা যায়। সামিয়া শুধু ওপরের দিকে তাকিয়ে থাকে, বিড় বিড় করে কি যেন বলে, আর ডান হাতের কনিষ্ঠ আঙুল নাড়াতে থাকে, আর শুধু আমাকে বলে নয়নকে কল দিতে। সামিয়া দিনের মধ্যে কিছু সময় ভালো থাকত, কথা বলতো সবার সাথে, আর কিছু সময় খুব মারাত্মক উৎপাত করত, এমন উৎপাত করত যা আমাদের সবাইকে পাগল বানিয়ে দিত। মামা দেরি না করে নারায়ণগঞ্জের বড় একজন কবিরাজকে ফোন দিয়ে কথা বলেন। সে সামিয়াকে নিয়ে যেতে বলে, আর নিয়ে যাওয়া সম্ভব না হলে সামিয়ার একটা ছবি নিয়ে যেতে বলে। মামা আর খালা সামিয়ার ছবি নিয়ে কবিরাজের কাছে যায়, কারণ সামিয়াকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। যাওয়ার পর কবিরাজ ছবি চায় আর সামিয়ার মায়ের নাম জিজ্ঞেস করে। সবকিছু দেখার পর আর শোনার পর কবিরাজ কিছুটা এমন ভাবে বলে, আপনার মেয়ের উপর ভয়ঙ্কর রকমের কারুজাদু করা হয়েছে। একটা তাবিজের মধ্যে আপনার মেয়ের নাম, তার কিছু জিনিস, এইগুলো দিয়ে তাবিজটা একটি মোমবাতির ওপর ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এই জাদু তাকে মারার জন্য করা হয়নি, বশীকরণ করার জন্য করা হয়েছে। মাঝে মাঝে মোমবাতি জ্বালানো হয় আর তখন আপনার মেয়ের মধ্যে যন্ত্রণা শুরু হয়। তবে এই প্রক্রিয়া বেশি দিন চলতে থাকলে আপনার মেয়ের প্রাণ সংশয় আছে। দুষ্টজিন চালান করে এই কাজটি করা হয়েছে, আর এই দুষ্টজিন প্রচণ্ড শক্তিশালী। মামা সব শুনে নির্বাক হয়ে যান। মামার আজ বুঝতে বাকি রয় না যে নয়ন আর তার মাই এই কাজ করেছে মামার সম্পত্তির লোভে। কারণ নয়নদের আর্থিক অবস্থা একদমই ভালো না, যেখানে মামা একজন ধনী ও সমাজের সম্মানিত একজন ব্যক্তি। আর কবিরাজ এও বলে, আপনাদের বাড়িতে এই জাদু করার চেষ্টা করা হয়েছিল, তখন আমাদের মনে পড়ে সেই সুপারি গাছের কথা। তবে ওই গাছের তাবিজ কিভাবে এলো তা আজও অজানা। কবিরাজ এক বোতল পানিতে কি যেন পড়ে ফুঁ দিয়ে মামাকে দিয়ে দেন। বলেন এই পানি সামিয়াকে খাওয়াতে এবং এই পানি দিয়ে গোসল করাতে। আরও বলেন সুরা কাউসার পড়ে সামিয়ার আঙুলে ফুঁ দিতে এবং সুরা নাস ফালাক সামিয়ার কানের সামনে গিয়ে পড়তে। বাসায় এসে কবিরাজের নিয়ম অনুযায়ী এই সব কিছু করা হয়। দুই তিন দিন সামিয়া খুব ভালো ছিল, আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এই বুঝি সব ঠিক হয়ে গেল। কিন্তু দুই তিন দিন পর সামিয়ার উৎপাত আরো তীব্র হওয়া শুরু করে, আর ওইদিকে নয়নদের অনেক খুঁজেও কোথাও পাওয়া যায় না। এইবার সামিয়া বমি করতে থাকে, পড়া পানি যতটুকু খাওয়ানো হতো সে বমি করে তা বের করে দিত, আর ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলত, কনিষ্ঠ আঙুলটি নাড়াতে থাকত। অনেক কথা হয় সামিয়ার সাথে, অনেক কিছু জিজ্ঞাসা করা হয় তাকে, কিন্তু আমাদের মনে হচ্ছিল সে কোনো কথাই শুনতে পায় না, মানে আমরা যা বলি তা তার কান পর্যন্ত পৌঁছায় না। মামা আবার ওই কবিরাজের কাছে যায়। কবিরাজ সব শুনে বলে, আমার পক্ষে আর কিছু করা সম্ভব না, ও জেনে গেছে আপনারা আমার কাছে এসেছেন, তাই এখন সে আরো ভয়াবহ রূপ নিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, অন্য কোথাও চেষ্টা করুন। মামা কবিরাজের কথা শুনে অসহায় হয়ে যায়। সে অন্য জায়গায় চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না, সবাই এক কথাই বলে অন্য কোথাও চেষ্টা করুন। আর এইদিকে সামিয়ার উৎপাতে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছি, আর কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না। সামিয়াকে অনেকভাবে জিজ্ঞাসা করা হয়, নয়নরা কি দিয়েছিল, তার কাছ থেকে কি নিয়েছিল, কি খাইয়েছিল, সে কিচ্ছু বলতে পারে না। অনেক কষ্টে জানতে পারি নয়ন তাকে একটা দামি জামা কিনে দিয়েছিল অনেকদিন আগে, এছাড়া আর কিছু বলে না। আর কোনো উপায় না পেয়ে মামা তখন মান সম্মান ভুলে তার বন্ধুদের সাথে সামিয়ার বিয়ে থেকে শুরু করে সবকিছু খুলে বলে। মামার বন্ধুদের মধ্যে একজন বন্ধু ছিল শাহাবুব। এই শাহাবুব মামা তখন মামার কথা শুনে বলে, এখন একটাই উপায় আছে, কুফরি দিয়ে কুফরি কাটাতে হবে। ভারতের কলকাতায় নাকি শাহাবুব মামার পরিচিত লোক আছে, তারা নাকি এগুলো করে। মামা বাসায় এসে সবার সাথে আলোচনা করে, সবাই বলে কি আর করার, ভুল ঠিক বুঝে কি হবে, জীবন বাঁচানো ফরজ। চোখের সামনে মেয়েটা শেষ হয়ে যাচ্ছে, মেয়েটার জীবন বাঁচানোর জন্য যা করা দরকার তাই করতে হবে। এদিকে সামিয়া শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে প্রায়। মামা শাহাবুব মামার সাথে কথা বলে, শাহাবুব মামা ভারতে যোগাযোগ করে, সবকিছু বলে এবং দেখায়। ভারত থেকে ওই কবিরাজ বলে পঞ্চ শর্ত পালন করতে হবে। সর্বপ্রথম ছেলে আর মেয়ের যদি বিয়ে হয়ে থাকে তাহলে কোনোভাবে ডিভোর্স করাতে হবে। দ্বিতীয়ত, আমি যতদিন কাজ করব ততদিন মেয়ের সামনে ওই ছেলের নাম কেউ নেবে না। তৃতীয়ত, মেয়ে যেখানে আছে সেখান থেকে পূর্ব দিকে অনেক দূরে নিয়ে যান, কাজ শেষ না হওয়া পর্যন্ত বাসায় আনবেন না। চতুর্থ কাজ হচ্ছে, মেয়ের কাছে ছেলের কিছু থাকলে, অর্থাৎ যেই জামাটা দেয়া হয়েছিল সেটা খুঁজে বের করে পুড়িয়ে ফেলতে হবে। পঞ্চম কাজ, আমার কাজ শেষ করার তিন মাসের মধ্যে মেয়ের বিয়ে দিতে হবে। মামা প্রথমে সামিয়াকে অনেক দূরে পূর্ব দিকে তার ফুপুর বাসায় রেখে আসেন, পরে মামা অনেক কষ্ট করে কোর্ট থেকে বিয়ের কাগজ বের করেন এবং নয়নদের খুঁজে বের করেন। তারপর ডিভোর্সের ব্যবস্থা করেন, ভুল ভাল বুঝিয়ে কোন রকমে সামিয়ার কাছে কাগজে সাইন করিয়ে নেন। পরে নয়নের মাকে এইসব কালোজাদুর কথা জিজ্ঞেস করলে তারা অস্বীকার করে। পরে তাদের অপমান অপদস্থ করে তাড়িয়ে দেয়া হয়। সবাই মিলে বাসা থেকে খুঁজে সেই জামা বের করে আনে এবং পুড়িয়ে দেয়। সামিয়া ধীরে ধীরে সুস্থ হতে থাকে, খাওয়া দাওয়া শুরু করে, স্বাভাবিক হতে থাকে। কবিরাজ প্রায় 15 দিন পর বলে, কাজ শেষ, যত দ্রুত পারেন মেয়ের বিয়ে দিন ভালো পাত্র দেখে। এমনভাবে ঘটনার মোড় ঘুরে যাবে আমি কল্পনাও করতে পারিনি। সামিয়া খুব হাসি খুশি, এখন একের পর এক সম্বন্ধ আসছে, সে হাসি খুশি ভাবেই সব দেখছে, নয়নের কথা তার মাথাতেও নেই। অথচ এই সামিয়ার উৎপাতে আমাদের সবার বাড়িঘর ছাড়ার উপক্রম হয়েছিল। সামিয়ার বিয়ে দেয়া হয় ভালো ছেলে দেখে, ধুমধাম করেই বিয়ে হয়। সামিয়াও অনেক আনন্দ করে তার বিয়েতে। এখন সামিয়া স্বামী সংসার নিয়ে খুব ব্যস্ত, খুবই খুশি। আমি আগেও সামিয়াকে দেখে অবাক হয়েছি যখন সে উৎপাতগুলো করত। সামিয়ার মতো শান্ত, ভদ্র এবং বাধ্য মেয়ে এগুলো করতে পারে তা আমাদের কল্পনাতে ছিল। আর এখনো আমি সামিয়াকে দেখে অবাক হই যে সামিয়া আবার কেমন হয়ে গেল, আগের মতো সেই হাস্যোজ্জ্বল। এখনো আমার সামিয়াকে দেখলে ভয় করে মাঝে মাঝে, মনে হয় আবার যদি ওই ভয়ঙ্কর দিনগুলো ফিরে আসে, আবার যদি শুরু হয় সামিয়ার উৎপাত। এই ছিল ঘটনা, আশা করি আপনার ও শ্রোতাদের ভালো লাগবে। আর লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ভূত .com-এ প্রচার করলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Spirit, be here with me. Okay. Get me.
Boot.com. The fear returns with Russell.
আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এখনো পর্যন্ত যদি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে না থাকেন, তাহলে আমি অনুরোধ করব লিঙ্কটি বা অ্যাড্রেসটি লিখে নিন এবং ভিজিট করুন এখনই www.bhoot.com.bd। সেখানে গিয়ে অনেক কিছুই পেয়ে যাবেন আপনার পছন্দ মতো। আমরা একটা অডিও ক্লিপে যাব।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই ঘটনাটি আমাকে বলেছেন নাসির ভাই। এই ঘটনাটি শুনলে হয়তো বা আপনার বাড়ির নিজের পরিবেশও আপনার কাছে অপরিচিত এবং শান্ত জায়গাগুলোকে হঠাৎ করে অচেনা বা ভয়ঙ্কর মনে হতে পারে। এটি নাসির ভাইয়ের জীবনের একটি চরম সত্য এবং ভয়ানক অভিজ্ঞতা। ঘটনাটি ঘটেছিল আমাদের অতি পরিচিত ময়মনসিংহ শহরের পুরাতন এবং ঘন বসতিপূর্ণ একটি মহল্লায়। নাসির ভাই এবং ওনার পরিবার যেখানে থাকতেন সেই এলাকাটি দিনের বেলায় যেমন মানুষের কোলাহলে মুখরিত থাকত, রাতের বেলায় ঠিক তেমনি অস্বাভাবিক এবং গোমট ভারী নিস্তব্ধতায় ডুবে যেত। নাসির ভাইরা ছিলেন 5 ভাই এবং 2 বোন। নাসির ভাইদের গলিটি ছিল এলাকার একেবারে শেষ মাথায়, যে বাড়িটি ঠিক তার সামনে এবং তার উল্টো দিকে শুরু হয়েছিল একটি পরিত্যক্ত পার্কের সীমানা। পার্ক বলতে যা বোঝায় এটি আসলে মোটেও তা ছিল না, এটি ছিল আগাছায় ভরা একটি পতিত এবং অন্ধকার জমি। আর সেই জমির ঠিক এক কোণে গড়ে উঠেছিল সম্পূর্ণ এলাকার ডাস্টবিন বা ময়লা ফেলার জায়গা। কিন্তু এলাকার মানুষের চরম অবহেলা এবং গাফিলতির কারণে ময়লা কখনো সেই নির্দিষ্ট জায়গার ভেতরে ফেলাই হতো না, বরং বাহিরে ছড়িয়ে ছিটিয়ে বেশি ফেলে রাখা হতো। দিনের পর দিন ময়লা জমতে জমতে সেখানে রীতিমতো একটি বিশাল জলাঞ্জলের পাহাড়ে পরিণত হয়েছিল। জায়গাটি দেখতে যেমন কুৎসিত এবং বিভৎস ছিল, ঠিক তেমনি সেখান থেকে ভেসে আসত পচা দুর্গন্ধ, যা ছিল রীতিমতো অসহনীয়। নাসির ভাইদের বাড়িটি ছিল গলির শেষ সীমানার দিকে, মাত্র দুই বাড়ি আগে। সম্পূর্ণ ময়লার স্তূপের দৃশ্যটি নাসির ভাইদের ছাদ থেকে একেবারে স্পষ্ট দেখা যেত। মাঝে মাঝেই সেখানে একগাদা ময়লা একসাথে পোড়ানো হতো, আর সেই পোড়া দুর্গন্ধ এলাকার বাতাস যেন ভারী এবং বিষাক্ত হয়ে উঠত। কিন্তু গলির শেষে বাড়ির মানুষের যেহেতু এ নিয়ে কোনো অভিযোগ ছিল না, তাই নাসির ভাই বা ওনার পরিবারের এ বিষয়ে বলার কোনো অধিকার ছিল না। এই অভিশপ্ত ময়লার স্তূপ নিয়ে শুরু হয়েছিল এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অধ্যায়। সেই সময় নাসির ভাইয়ের বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 14 বছর, আর বাকি ভাই বোনেরা ছিলেন একেবারেই ছোট। ওনাদের বাড়ি থেকে তিন বাড়ি পরে অত্যন্ত রুড় মেজাজের একজন বয়স্ক ভদ্রলোক থাকতেন, যাকে মহল্লার সবাই মুফিদ সাহেব বলেই ডাকতেন। মুফিদ সাহেবের বাড়িতে জায়গার খুব অভাব ছিল। চারজন বিবাহিত ছেলে এবং ওনাদের 8-10 জন সন্তান নিয়ে সেই ছোট বাড়িতে তিল ধারণের জায়গাও ছিল না। যখন ওনার ছোট ছেলের বিয়ে হল, তখন জায়গার চরম অভাবে মুফিদ সাহেবের থাকার পুরনো খাটটি সরাসরি গলির রাস্তার একপাশে বের করে দেওয়া হল। সেই বয়স্ক মানুষটি সারা দিন গলির ওই খাটের উপরে পড়ে থাকতেন। তিনি স্বভাবগতভাবে ছিলেন অত্যন্ত রাগী, খিটখিটে এবং ঝগড়াতে। তিনি কেবল ওনার নিজের ছেলেদের বা পুত্র বধূদেরই গালমন্দ করতেন না, বরং রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অপরিচিত মানুষদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। ময়লা এবং ছিন্ন পোশাকে থাকা ওই মানুষটির দিকে কেউ ভুলে একবার তাকালেও তিনি ক্ষিপ্ত হয়ে উঠতেন। নাসির ভাই এবং ওনার সমবয়সীরা যখন গলিতে ক্রিকেট বা অন্য কোনো খেলা খেলতেন, ঠিক তখনই ওনাদেরও তিনি তাড়িয়ে দিতেন। বয়সের ভারে এবং অবহেলায় তিনি যেন কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তিনি প্রায় রাস্তা থেকে বড় বড় পাথর কুড়িয়ে এই ময়লার স্তূপের দিকে সজোরে ছুড়ে মারতেন, যেন তিনি অদৃশ্য কোনো কিছুর সাথে অবিরত যুদ্ধ করছেন। শূন্যে হাত পা ছুড়ে কাঁদিয়ে দিতেন। এলাকার ছোট বাচ্চারা ওনার এই অদ্ভুত অবস্থা দেখে হাসাহাসি করলে তিনি বাচ্চাদের দিকেও ভয়ঙ্কর ভাবে তেড়ে যেতেন। এভাবেই দিনের পর দিন এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে সময় কাটছিল। একদিন সকালে এলাকার মানুষ অবাক হয়ে দেখল মুফিদ সাহেব ওনার সেই গলির খাটের উপরে সম্পূর্ণ নিথর অবস্থায় পড়ে আছেন, অর্থাৎ তিনি মারা গেছেন। মৃত্যুর পর কয়েকদিন ওনার সেই খাটটি গলিতে ঠিক আগের মতোই পড়ে রইল। সেই খাটের উপর ওনার ব্যবহৃত পুরাতন দুর্গন্ধযুক্ত কাপড়গুলোও ঝুলছিল। এরপর একদিন মুফিদ সাহেবের ছেলেরাও অত্যন্ত অদ্ভুত এবং অমানবিক একটি কাজ করলেন। ওনারা মুফিদ সাহেবের সেই খাট এবং ওনার বিছানা এবং ওনার ব্যবহৃত সমস্ত কাপড় চোপড় টেনে নিয়ে গিয়ে সরাসরি ওই ময়লার স্তূপের উপরে ফেলে দিলেন। এলাকার কয়েকজন বয়স্ক মানুষ এই কাজের তীব্র প্রতিবাদ করেছিলেন, কিন্তু ওনার ছেলেরা অত্যন্ত নির্লজ্জভাবে উত্তর দিয়েছিলেন, এটি তো ময়লা ফেলার জায়গা, ওনার এই দুর্গন্ধযুক্ত জিনিসপত্র এখানে না ফেললে আর কোথায় ফেলবো, আপনারা তো নাক গলাবেন না, এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা দেখে নেব। যখন কথা কাটাকাটি আরো বেড়ে গেল, তখন ওনার এক ছেলে রাগে গজগজ করতে করতে ময়লার স্তূপের উপরে পড়ে থাকে সেই খাট এবং বিছানায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ময়লার সাথে সাথে মুফিদ সাহেবের সে স্মৃতিগুলো পুড়ে যেন ছাই হয়ে গেল। সম্পূর্ণ গলির মানুষজন এই অমানবিক দৃশ্য দেখে ধিক্কার জানিয়েছিলেন, কিন্তু কেউই ঘৃণা করে জানতেন না এই আগুনের কুণ্ডলি এবং কালো ধোঁয়ার সাথে সম্পূর্ণ এলাকা এমন এক অশুভ শীতল এবং ভয়ঙ্কর ছায়া নামিয়েছিল, যা খুব শীঘ্রই ওনাদের জীবনের স্বাভাবিক শান্তি চিরতরে কেড়ে নেবে। সেই রাতের এলাকায় আবহাওয়া অদ্ভুতভাবে যেন গোমট এবং ঠান্ডা হয়ে যায়। আকাশে কোনো মেঘ ছিল না, তবু বাতাস যেন সম্পূর্ণ থমকে ছিল। তীব্র গরমের কারণে নাসির ভাই এবং ওনার ভাই বোনেরা সম্পূর্ণ খোলা উঠোন জুড়ে পাটি বিছিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওনার বাবা এই ভ্যাপসা গরম সহ্য করতে না পেরে ওনার নিজের শোয়ার খাটটি টেনে একেবারে ছাদে নিয়ে গিয়েছিলেন। চারদিকে এক অস্বস্তিকর ভারী নীরবতা বিরাজ করছিল। রাত তখন হয়তোবা 2:30 কি 3:00। হঠাৎ নাসির ভাইয়ের ঘুম ভেঙে গেল। একটি তীক্ষ্ণ কান্নার শব্দে ওনার চোখ আপনা আপনি খুলে গেল। অত্যন্ত করুণ এবং একটানা কান্নার শব্দ। মনে হচ্ছিল যেন শব্দ ভূমিষ্ঠ হওয়া কোন নবজাতক শিশু তীব্র যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদছে। নাসির ভাই ওনার নিঃশ্বাস সম্পূর্ণ বন্ধ করে কান পেতে শব্দটির উৎস বোঝার চেষ্টা করছিলেন। ওনার বুঝতে এক মুহূর্ত বাকি রইল না যে এই হৃদয় বিদারক কান্নার আওয়াজটি সরাসরি সেই গলির মোড়ের ময়লার স্তূপ থেকেই ভেসে আসছে। ওনার মা এবং অন্যান্য ভাই বোনেরা তখন অঘরে ঘুমাচ্ছিলেন, কিন্তু এই অবিরাম এবং তীক্ষ্ণ কান্নার আওয়াজে নাসির ভাইয়ের বড় ভাইয়েরও ঘুম ভেঙে গেল। ওনারা দুইজনে অত্যন্ত সন্তর্পণে যেন কারো ঘুম না ভাঙে সেদিকে খেয়াল রেখে পা টিপে টিপে মূল ফটকের দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে কান্নার শব্দ আরো স্পষ্ট এবং জোরালোভাবে শোনা যাচ্ছিল। সদর দরজা খুলে বাহিরে উঁকি দেওয়ার মতো সাহস নাসির ভাই বা ওনার বড় ভাই কারোরই ছিল না, কিন্তু মানুষের সহজাত কৌতূহল ওনাদের স্থির থাকতে দিচ্ছিল না। হঠাৎ নাসির ভাইয়ের বড় ভাইয়ের মাথায় একটি বুদ্ধি এল। তিনি ফিস ফিস করে বললেন, নাসির চল ছাদে গিয়ে দেখি এই ঘটনাটা কি। নাসির ভাই প্রথমে প্রবল আপত্তি জানালেন, কিন্তু ওনার বড় ভাই ওনার হাত শক্ত করে ধরে এক প্রকার টেনে সিঁড়ির দিকে নিয়ে গেলেন। সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় সেই শিশুর কান্নার আওয়াজ এক টানা কানে আসছিল। যখন ওনারা ছাদে পা রাখলেন তখন ওনারা অবাক হয়ে দেখলেন যে ওনাদের বাবা খাটের উপরে সোজা হয়ে বসে আছেন। ওনার বাবার চোখ মুখে এক অদৃশ্য আতঙ্কের ছাপ। তিনি নিশ্চয়ই এই অস্বাভাবিক আওয়াজে গভীর ঘুম থেকে জেগে উঠেছিলেন। ওনাদের বাবাকে দেখে নাসির ভাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই এক অবিশ্বাস্য এবং হাড় হিম করা ঘটনা ঘটল। সেই নবজাতক শিশুর কান্নার আওয়াজটা হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল। সেটি আর কোন শিশুর কান্নার আওয়াজ ছিল না, সেটি নিমেষে এক বয়স্ক নারীর গগন বিদারী বিলাপে পরিণত হল, যেন বুক চাপড়ে অত্যন্ত করুণ স্বরে আর্তনাদ করছে। ওনাদের বাবা এক লাফে খাট থেকে নেমে এসে ওনাদের দুইজনকে শক্ত হাতে জড়িয়ে ধরলেন। নাসির ভাই এবং ওনার বড় ভাই কৌতূহল তখন আতঙ্কে পরিণত হয়েছিল। ওনাদের বাবার আচরণ ছিল অত্যন্ত অদ্ভুত। তিনি মুখে আঙ্গুল দিয়ে ওনাদের দুজনকে সম্পূর্ণ চুপ থাকার ইশারা করলেন এবং অত্যন্ত দ্রুত গতিতে ছাদ থেকে নিচে নামিয়ে আনলেন। তিনি এনে দুইজনকে দুই পার্টির উপরে নিজের পাশে শুয়ে দিলেন। সেই নারীর আর্তনাদের আওয়াজটাও তখনও ভেসে আসছিল, তবে নিচ থেকে শব্দটা ক্ষীণ শোনাচ্ছিল। নাসির ভাই ফিস ফিস করে ওনার বাবাকে জিজ্ঞেস করেছিলেন, আপা ওটা ওটা কিসের আওয়াজ ছিল আপা? ওনার বাবা অত্যন্ত কঠোর গলায় ওনাদের দুজনকে নির্দেশ দিয়েছিলেন, চোখ বন্ধ করে দোয়া পড়ো এবং কোনো কথা না বলে চুপচাপ ঘুমাও। ওনারা ভয়ে কুটিসুটি মেরে ঠিক তাই করলেন। সেই ভয়ঙ্কর আওয়াজটি তখন ধীরে ধীরে কখন মিলিয়ে গেল তা নাসির ভাইয়ের আর মনে নেই, কারণ আতঙ্কের মাঝেই কখন ওনারা গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলেন সেটা আর ওনার মনে ছিল না। পরদিন সকালে নাসির ভাইয়ের ঘুম ভাঙল, এবং যখন ভাঙল তখন রোদ বেশ কড়া হয়ে গেছে। তিনি খেয়াল করলেন ওনার আশেপাশে কেউ নেই, সম্পূর্ণ উঠোন ফাঁকা। তিনি কিছুটা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক আকাশ দেখলেন এবং ঘরের দিকে তাকাতে দেখলেন ওনার মা এবং ভাই বোনেরা সবাই সদর দরজার কাছে জড়ো হয়ে বাহিরের দিকে উঁকি দিচ্ছেন। তিনি দৌড়ে ওনার মায়ের কাছে গিয়ে যেতেই ওনার মা ফিস ফিস করে বললেন, জানাসের কি দেখে কি হয়েছে, সবাই ভিড় করে আছে কেন? নাসির ভাই খুব দ্রুত গতিতে সদর দরজা পেরিয়ে গলিতে পা রাখলেন। সেখানে তখন রীতিমতো জটলা পাকিয়ে আছে। এলাকার বেশ কয়েকজন মানুষ গোল হয়ে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলছে। নাসির ভাইয়ের বাবা এবং বড় ভাইও সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছিলেন। নাসির ভাই ওনার বড় ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াতেই শুনতে পেলেন করিম চাচা নামের এক প্রতিবেশী অত্যন্ত উত্তেজিত এবং আতঙ্কিত গলায় রাতের ঘটনার বর্ণনা দিচ্ছেন। করিম চাচা ছিলেন অত্যন্ত পরহেজগার মানুষ। তিনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। তিনি জানালেন রাত আড়াইটার দিকে যখন তিনি ওজুর জন্য উঠেছিলেন তখন তিনিও ঠিক একই রকম একটি নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। সম্পূর্ণ এলাকা তখন নীরব থাকায় কান্নার শব্দটি ওনার কানে অত্যন্ত স্পষ্টভাবে এসে পৌঁছায়। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ কোনো অবৈধ সন্তানকে ওই ময়লার স্তূপে ফেলে রেখে গেছে। মানবিকতার খাতিরে তিনি আর স্থির থাকতে পারেননি। তিনি দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে উঠে ময়লার স্তূপের দিকে তাকালেন। রাতের অন্ধকারও তিনি স্পষ্ট দেখতে পান যে ময়লার পাহাড়ের ঠিক উপরে ছোট্ট কাপড়ে মোড়ানো একটি পুটলির মতো কিছু একটা নাড়াচাড়া করছে এবং সেখান থেকে কান্নার আওয়াজটা আসছে। করিম চাচার মনে তখন একটাই চিন্তা, এলাকার বেবারিশ কুকুরগুলো হয়তো যে কোনো সময় বাচ্চাটাকে ছেড়ে খুঁড়ে খাবে। তিনি বিন্দু মাত্র দেরি না করে দ্রুত নিচে নেমে সদর দরজা খুলতে গলিতে বেরিয়ে গেলেন। তিনি অত্যন্ত দ্রুত পায়ে ময়লার স্তূপের দিকে এগোতে শুরু করলেন, কিন্তু ডাস্টবিনের কাছাকাছি পৌঁছাতে ওনার পায়ের গতি সম্পূর্ণ থেমে গেল। ওনার শিরদাঁড়া বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। করিম চাচা ভিড়ের মানুষদের উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলছিলেন, আমি যখন ময়লার স্তূপের ঠিক বিশ্বাস তুলে দাঁড়িলাম, তখন দেখলাম ওইখানে কোনো শিশু নাই। ওই ময়লার পাহাড়ের একেবারে সুরায় একটা নারী উবু হইয়া বসে রইছে। তারপর নোংরা ছেঁড়া কাপড়, তার মুখটা আমার দিকে ঘুরানো ছিল না, কিন্তু সে দুইলা দুইলা বুক সাপড়ায় কাঁদতেছিল। করিম চাচা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ ছিলেন, ওনার বুঝতে এক সেকেন্ডও সময় লাগেনি এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, তিনি একটি ভয়ঙ্কর মায়ার খেলায় পড়েছেন। ওই অশুভ জিনিসটি শিশুর কান্নার আওয়াজ দিয়ে ওনার মনোযোগ আকর্ষণ করে ওনাকে ঘর থেকে বের করে এনেছে, যেন ওনাকে একাবে আক্রমণ করতে পারে। করিম চাচা আর এক পাও সামনে এগোননি, তিনি সাথে সাথে আয়াতুল কুরসি এবং লা হাওলা পড়া শুরু করেন এবং চোখ নিচু করে ধীরে ধীরে পেছনে নিজের ঘরের দিকে ফিরে আসেন। ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করে দেওয়ার পর তিনি স্বস্তির শ্বাস ফেললেন, কিন্তু ওনার পরীক্ষা তখনও শেষ হয়নি। করিম চাচা জানলেন সম্পূর্ণ রাত ধরে কেউ বা কোনো কিছু ওনার দরজার অত্যন্ত ভারী কিছু দিয়ে এক টানা আঘাত করে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজা আছড়াচ্ছে। করিম চাচার এই কথা শোনার পরে সম্পূর্ণ গলির মানুষজনের মাঝে এক গভীর আতঙ্কের ছায়া নেমে আসে। সবাই মফিদ সাহেবের ছেলেদের গালমন্দ করতে শুরু করেন, কারণ ওনাদের ধারণা ছিল এই ঘাট পোড়ানোর পর থেকেই এই অপবিত্র জিনিসগুলো ময়লার স্তূপে বাসা বেঁধেছে। কিন্তু ভিড়ের মাঝখান থেকে মঈন সাহেব নামের আরেকজন প্রতিবেশী মুখ খুললেন। তিনি যা জানালেন তা শুনে নাসির ভাইদের রক্ত আরো হিম হয়ে গেল। মঈন সাহেব জানালেন এই ঘটনাগুলো শুরু কেবল গত রাতে নয়, বরং এর শিকড় আরো গভীরে, প্রায় এক মাস আগের কথা। মফিদ সাহেব তখনও বেঁচে ছিলেন এবং গলির রাস্তার খাটে শুয়ে থাকতেন। মঈন সাহেবের বাড়িতে সেদিন সন্ধ্যায় কয়েকজন গুরুত্বপূর্ণ মেহমান আসার কথা ছিল, কিন্তু ওনার স্ত্রী দুপুরবেলা খেয়াল করেন যে ফ্রিজে মাংস নেই। বাধ্য হয়ে ওনারা ওনাদের ১২ বছর বয়সী ছেলেকে ভর দুপুরে কাঁচা মাংস কিনে আনার জন্য বাজারে পাঠান। ছেলেটি বাজার থেকে গরুর মাংস কিনে একটি স্বচ্ছ পলিথিনের ব্যাগে ঝুলিয়ে বাড়ি ফিরছিল। ভর দুপুরবেলা চারদিকে খা খা রোদ, রাস্তার লোকজন প্রায় নেই বললেই চলে। ছেলেটি যখন সেই ময়লার স্তূপের পাশ দিয়ে হেঁটে আসছিল, তখন সে হঠাৎ থমকে দাঁড়ায়। সে দেখতে পায় সেই ময়লার পাহাড়ের একেবারে নিচে রাস্তার ধার ঘেঁষে একজন নারী বসে আছে। নারীটির চেহারা একেবারেই সাধারণ, রাস্তায় যেমন কোন পাগল বা ছিন্নমূল মানুষ দেখা যায় ঠিক তেমনি। তার পরনের কাপড় অত্যন্ত নোংরা এবং চুলগুলো উস্কো খুস্কো, বালি দিয়ে ধুলা দিয়ে ভরা। কিন্তু সেই নারীটির চোখের দৃষ্টি ছিল অত্যন্ত অস্বাভাবিক এবং তীক্ষ্ণ। সে এক দৃষ্টিতে ছেলেটির হাতের মাংসের পলিথিনের দিকে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়েছিল। ছেলেটি প্রথমে একটু ভয় পেল ভর দুপুরবেলা বলে সে সাহস করে নারীটিকে ধমক দিয়ে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন, কি চাই তোর? তখন সেই নারীটি অত্যন্ত সাধারণ কিন্তু অদ্ভুত এক শীতল গলায় বলে ওঠে, আমাকে দে। এই কথাটির মধ্যে এমন এক অদ্ভুত সম্মোহনী সুর ছিল যে ছেলেটি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওনার মনে হল ওনার নিজের কোনো ইচ্ছাই নেই, উনি যেন যন্ত্রের মতো ওই নারীটির আদেশে দাস হয়ে গেছে। ছেলেটি কোনো কথা না বলে হাতের মাংসের পলিথিনটি নিয়ে ধীরে ধীরে ওই ময়লার স্তূপের দিকে ঠিক নারীটির দিকে এগোতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে মফিদ সাহেব, যিনি ওনার খাটে শুয়েছিলেন, তিনি হঠাৎ করে চিৎকার করে গালি গালি করতে শুরু করেন এবং একটি ভারী পাথর তুলে ময়লা স্তূপের দিকে সজোরে নিক্ষেপ করেন। পাথরের শব্দে ছেলেটির ঘোর কেটে যায় এবং তিনি সম্বিত ফিরে পেয়ে দেখেন যে তিনি ময়লা স্তূপের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছেন এবং সেই নারীটি ওনার দিকে হাত বাড়িয়ে আছে। ছেলেটি আর এক মুহূর্ত দেরি না করে সেখানে না দাঁড়িয়ে দৌড়ে সরাসরি বাড়ি চলে আসে। তিনি ওনার মাকে মাংসের ব্যাগটি ধরিয়ে দিয়ে হাঁপাতে থাকেন। তিনি ভয়ে ওনার মাকে কিছুই জানাননি, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনাটি ঘটে রান্নাঘরে। ওনার মা যখন সেই মাংসটি চুলায় রান্নার জন্য বসান, তার কিছুক্ষণ পরেই সম্পূর্ণ রান্নাঘরে এক বিকট পচা দুর্গন্ধে ভরে ওঠে। ওনার মা ঢাকনা খুলে দেখেন চুলার আঁচে মাংসটি সেদ্ধ হওয়ার বদলে একেবারে কয়লার মতো কালো এবং শক্ত হয়ে গেছে। মনে হচ্ছিল কেউ যেন মাংসে বিষ মিশিয়ে দিয়েছে। মঈন সাহেব এই ঘটনাটি জানানোর পর সম্পূর্ণ পরিস্থিতি আরো থমথমে হয়ে ওঠে। করিম চাচা তখন সবাইকে উদ্দেশ্য করে বলেন, বাজার থেকে কাঁচা মাংস কখনোই খোলা বা স্বচ্ছ পলিথিনে আনতে হয় না, শুধু মানুষের নজর না খারাপ জিনিসেরও নজর পড়ে। এই ময়লার স্তূপটা এখন আর কেবল ময়লার জায়গা নাই, এইখানে কোনো একটা শয়তান বাসা বাঁধছে। সবাই করিম চাচার কথার সাথে একমত পোষণ করেন এবং সিদ্ধান্ত নেন সিটি কর্পোরেশনে অভিযোগ করে এই জায়গাটি দ্রুত পরিষ্কার করাতে হবে। কিন্তু সরকারি কাজে যেমন সময় লাগে ঠিক তার ব্যতিক্রম হল না। দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, কিন্তু ময়লার স্তূপ তেমনই রয়ে গেল। এই ঘটনাগুলোর পর নাসির ভাই এবং ওনার ভাই বোনদের মধ্যে এক গভীর ভীত সৃষ্টি হয়েছিল। ওনারা সন্ধ্যার পর উঠানে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিলেন। রাতে যদি কখনো বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো তবে একা একা তো কোনো প্রশ্নই ওঠে না, তিন চারজন মিলে একসাথে উঠোন পার হতেন। ওনাদের বাড়ির ভেতরে কোনো সমস্যা ছিল না, কিন্তু বাতাস ভারী হয়ে উঠলেই ওনাদের মনে হতো এই ডাস্টবিন থেকে কোনো অশুভ ছায়া ওনাদের পর্যবেক্ষণ করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং চূড়ান্ত আঘাতটি নেমে আসে ঠিক ময়লা স্তূপের উল্টো দিকের বাড়িতে। সেই বাড়িতে একটি ছোট্ট পরিবার বাস করতেন, স্বামী স্ত্রী, ওনাদের 20 বছর বয়সী ছেলে কামি এবং 15 বয়সের মেয়ে হিনা। এই পরিবারটি মহল্লার অন্য কারোর সাথে খুব বেশি একটা মিশতেন না। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন এবং হিনা স্কুলে ছুটির পর ওনার নানির বাড়িতে চলে যেতেন। কামি ভাইও সারাদিন বাইরে বাইরে থাকতেন। ওনারা সবাই মাগরিব রাজানের পর কখনো কখনো বেশ রাতের দিকে বাড়ি ফিরতেন। এলাকার মানুষ খেয়াল করেছিল মাগরিব রাজানের সময় যখন সমস্ত মহল্লার বাড়িগুলো আলো জ্বলে ওঠে তখন ওনাদের বাড়িটি সম্পূর্ণ অন্ধকার। এমনকি ওনাদের বাড়িতে ফিরে আসার পরও খুব বেশি একটা আলো জ্বলত না। এক অদ্ভুত আবছা অন্ধকারের মাঝেই ওনাদের দিন যাপন চলত। এই অন্ধকার এবং বদ্ধ পরিবেশই যেন বাহিরের অশুভ শক্তিকে ওনাদের ঘরের ভেতরে প্রবেশের আমন্ত্রণ জানিয়েছিল। কামি ভাই মাঝে মাঝে ওনার ঘনিষ্ঠ বন্ধু নাদির ভাইয়ের কাছে অভিযোগ করতেন যে ওনার ঘরের পরিবেশটা কেমন যেন বদলে গেছে। কামি ভাই যখন সকালে ঘর থেকে বের হতেন তখন তিনি সম্পূর্ণ দরজা লাগিয়ে এবং নিশ্চিত করতেন যে ঘরের জানালা শক্ত করে ছিটকিনি দিয়ে বন্ধ করা। কিন্তু সন্ধ্যায় ফিরে এসে তিনি নিয়মিত দেখতে পেতেন যে জানালাটি সম্পূর্ণ খোলা এবং ঘরের বাতাস অত্যন্ত ঠান্ডা। প্রথম দিকে কামি ভাই বা ওনার মা বাবা কেউ বিষয়টি নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাননি। ওনারা ভেবেছিলেন হয়তো তাড়াহুড়ো জানলা বন্ধ করতে ভুলে গিয়েছেন বা পুরনো ছিটকিনি বাতাসে খোলা যায়। কিন্তু এই ঘটনা যখন নিয়মিত ঘটতে শুরু করলো তখন কামি ভাইয়ের মনে এক চাপা অস্বস্তি দানা পাততে শুরু করে। এর সাথে যুক্ত হল আরেকটি অদ্ভুত বিষয়, মাঝে মধ্যে ওনাদের সম্পূর্ণ ঘরের ভেতরে এক উৎকট পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ত, ঠিক যেন পচা মাংস বা মরা ইঁদুরের গন্ধ। ওনারা জানালা খুলে বাহিরের বাতাস ঢোকার ব্যবস্থা করতেন এই ভেবে যে সামনে ময়লা স্তূপ থেকে হয়তোবা দুর্গন্ধটি আসছে। ওনারা ঘোড়াক্ষরেও বুঝতে পারেননি যে এই গন্ধ বাহিরের নয় বরং ওনাদের ঘরের ভেতরই অদৃশ্য কোন শক্তির উপস্থিতি রয়েছে। পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেয় যখন একদিন রাতে নাদির ভাই কামি ভাইয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। রাত তখন বেশ গভীর। নাদির ভাই দেখলেন কামি ভাইয়ের বাড়ির সদর দরজার সামনে একজন মানুষ অত্যন্ত চুপচাপ দাঁড়িয়ে আছে। অবয়ব দেখে নাদির ভাইয়ের মনে হলো তিনি কামি ভাই। নাদির ভাই কথা বলার জন্য সামনের দিকে এগোতে লাগলেন এবং ওই মানুষটি সদর দরজা খুলে ভেতরে ঢুকে গেল। নাদির ভাই দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে শুরু করলেন, কিন্তু বেশ কয়েকবার বেল বাজানোর পর যখন কেউ দরজা খুলল না তখন নাদির ভাই বিরক্ত হয়ে দরজায় হাত রাখতে বুঝলেন দরজার বাইরে থেকে একটি ভারী তালা ঝোলানো। তিনি চমকে উঠলেন। ঠিক সেই মুহূর্তে ওনার পেছনের গলি থেকে একটি মোটরসাইকেলের শব্দ শুনে গেল। কামি ভাই বাইক চালিয়ে এসে ওনার পাশে দাঁড়ালেন। কামি ভাইকে দেখে নাদির ভাই রীতিমতো আটকে উঠলেন। তিনি কাঁপা গলায় বললেন, কামি তুই মাত্র না দরজা খুলে ভেতরে ঢুকলি? আমি তো নিজের চোখে দেখলাম। কামি ভাই হো হো করে হেসে উঠলেন আর বললেন, এই তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি তো এইমাত্র ফার্মেসি থেকে আসছি আর তুই দেখতেছিস না দরজার বাইরে তালা মারা, পাগল হয়েছিস নাকি? তালা মারা দরজা দিয়ে আমি কেমনে ভেতরে ঢুকবো? নাদির ভাই আর কোনো কথা বলতে পারলেন না, ওনার চোখের দৃষ্টি কোনোভাবেই ভুল হতে পারে না। তিনি স্পষ্ট দেখেছিলেন কেউ একজন কামি ভাইয়ের রূপ ধরে ওই বদ্ধ ঘরের ভেতরে প্রবেশ করছে। এর কিছুদিন পর থেকেই কামি ভাইয়ের ছোট বোন হিনা অত্যন্ত অদ্ভুতভাবে অসুস্থ হতে শুরু করলো। হিনার কোনো দৃশ্যমান রোগ ছিল না, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর অত্যন্ত ক্লান্ত বোধ করত সে। সে বলত ওর সম্পূর্ণ শরীর প্রচন্ড ব্যথায় টনটন করছে, যেন সারা রাত কেউ ওনাকে ভারী পাথর এবং বনের মতো কোনো অমানসিক পরিশ্রম করেছে। ওনার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে এবং সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। একদিন মধ্যরাতে হিনা ঘুমের ঘরে এমন ভাবে চিৎকার করে উঠল যে সম্পূর্ণ বাড়ির মানুষ আঁতকে উঠে ওনার দরজার কাছে ছুটে গেল। কামিভাই এবং ওনার মা বাবা ঘরের দরজা খুলে দেখে হিনা বিছানার উপরে কেমন যেন বাঁকা হয়ে শুয়ে আছে। ওর সম্পূর্ণ শরীর তীব্রভাবে কাঁদছে এবং মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। হিনাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও তার শরীরে কোনো প্রকার রোগের অস্তিত্ব খুঁজে পেল না। তার ব্লাড টেস্ট, সিটি স্ক্যান সবকিছুই নর্মাল। সব থেকে আশ্চর্যের বিষয় হল হাসপাতালে ভর্তি হওয়ার পরদিন সকাল থেকেই হিনা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আচরণ করতে শুরু করল। ওনার মা বাবার শরীরের ব্যথা এবং অন্য কোন লক্ষণ আর কেউ দেখতে পেলেন না। ওনার মা বাবা হাসপাতাল থেকে ওনাকে সরাসরি ওনার নানির বাড়িতে নিয়ে গেলেন। সিদ্ধান্ত হল হিনা আপাতত নানির বাড়িতেই থাকবে। হিনা চলে যাওয়ার কয়েকদিন পর আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন সকালে কামিভাইয়ের মা সম্পূর্ণ বাড়ি মাথায় তুললেন। ওনার অত্যন্ত শখের এবং দামি একটি নীল রঙের কাপড়ের ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ব্যাগটির ভেতরে ওনার একটি দামি শাড়ি রাখা ছিল। কামিভাই এবং ওনার বাবা মিলে সম্পূর্ণ বাড়ি তন্নতন্ন করে খুঁজলেন, আলমারি, বিছানার নিচে এবং স্টোররুমে, কোথাও নেই সেই নীল ব্যাগ। অবশেষে হাল ছেড়ে দিয়ে কামিভাইয়ের বাবা এবং মা যখন অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন ওনারা সদর দরজা খুলতেই ওনাদের চোখ চড়ক গাছ হয়ে গেল। ওনারা দেখলেন ঠিক ওনাদের বাড়ির উল্টো দিকে সেই ময়লা স্তূপের একেবারে চূড়ায় ওনাদের সেই নীল রঙের ব্যাগটি অবিকল ওই অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে কামিভাইয়ের মা বাবা এবং ওনাদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে ওঠে। ওনার মা চিৎকার করে বলতে লাগলেন যে ওনার বাবা নিশ্চয়ই চরম অবহেলা করে ময়লার পলিথিনের সাথে সেই দামি ব্যাগটিও ডাস্টবিনে ফেলে দিয়েছেন। অন্যদিকে ওনার বাবা অত্যন্ত জোরালোভাবে কসম কেটে বলতে লাগলেন যে তিনি ওই ব্যাগ হাত দিয়ে ধরেননি, কিন্তু ব্যাগটির ভেতরে এত তীব্র এবং উৎকট দুর্গন্ধ তৈরি হয়েছিল যে সেটি উদ্ধার করার মতো সাহস ওনাদের কারো হল না। ব্যাগটি ময়লার স্তূপেই পড়ে রইল। এই ঘটনার ঠিক দুই দিন পর কামিভাইয়ের চাকরিটি হঠাৎ করেই চলে গেল। অফিস থেকে কোনো সুস্পষ্ট কারণ না দেখিয়ে ওনাকে ছাঁটাই করা হল। কামিভাই এমনিতেই অত্যন্ত হতাশ হয়েছিলেন। ঠিক সেই সময় কামিভাইয়ের বাবা এবং মাকে জরুরি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিন দিনের জন্য সিলেট যেতে হলো। কামিভাই এবং ওনাদের সাথে যাওয়ার কোন ধরনের প্রশ্নই উঠছে না, নাদির ভাই ছিলেন না, কিন্তু ওনার পরের দিন একটি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। আবার এই কারণে উনি বাড়িতে একা থাকার সিদ্ধান্ত নিলেন। কামিভাইয়ের মা রওনা দেওয়ার আগে বারবার ওনাকে একটি বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন, কামি আজ কিন্তু লাইনে পানি আসবে, মনে করে বিকেলের দিকে পানির মোটরটি অবশ্যই ছেড়ে দেবে এবং রিজার্ভ ট্যাঙ্ক সম্পূর্ণ ভরে নেবে। তোমার বাবা তো এসবের খোঁজ রাখেন না, তাই তোমাকেই বলছি, ভুলে যেও না। বাবা মা সিলেট চলে যাওয়ার পর কামিভাই সম্পূর্ণ বাড়িতে একা হয়ে পড়লেন। ওনার সারাদিন তেমন কোনো কাজ ছিল না, তাই দরজা জানালা বন্ধ করে দীর্ঘ সময় ধরে ঘুমাতে লাগলেন উনি। যখন ওনার ঘুম ভাঙল তখন সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। মাগরিবের আর কিছুক্ষণ বাকি, কামিভাই বিছানা ছেড়ে উঠে রান্না করে গেলেন। ওনার মা ফ্রিজে কিছু খাবার তৈরি করে রেখে গিয়েছিলেন, তিনি সেগুলো বের করে গরম করে খেলেন। কামিভাই এবং ওনার পরিবারের কেউ কখনোই নামাজ বা কোরআন তেলাওয়াত করতেন না। সম্পূর্ণ বাড়িটাই নিস্তব্ধতায় ডুবে আছে। কামিভাইয়ের কাছে এই নীরবতা অত্যন্ত অস্বস্তিকর লাগতে শুরু করল। তিনি ওনার ঘরের বিশাল ভেক্সেট বা মিউজিক সিস্টেমটি চালু করলেন, চালু করে উচ্চ শব্দে গান শুনতে শুরু করলেন। মাগরিব আজান শুরু হলেও তিনি গান বন্ধ করার প্রয়োজন মনে করলেন না। আজান শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে সম্পূর্ণ এলাকার বিদ্যুৎ চলে গেল এবং মিউজিক সিস্টেমটি বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। সম্পূর্ণ ঘর অন্ধকার। কামিভাই অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে রান্নাঘরের দিকে একটি মোমবাতি খুঁজে বের করলেন এবং সেটি জ্বালিয়ে দিলেন। উনি বিছানার দিকে শুয়ে পড়লেন এবং মোবাইল ফোন নিয়ে সময় কাটাতে লাগলেন। বাইরে তখন রাতের আঁধার বেশ জেঁকে বসেছে এবং চারদিকে একটা পিনড্রপ সাইলেন্স। হঠাৎ করেই ওনার নীরবতা ভেঙে গেল এবং অত্যন্ত পরিচিত একটি শব্দ এলো। কামিভাই স্পষ্ট শুনতে পেলেন রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল নাড়াচাড়ার আওয়াজ, টুংটাং শব্দ, কেউ যেন অন্ধকারে রান্নাঘরে কিছু একটা খুঁজছে। কামিভাই প্রথমে ভাবলেন হয়তো জানালা দিয়ে কোনো বিড়াল এসে ঢুকে পড়েছে। তিনি মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অত্যন্ত সাবধানে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। ওনার মনে তখনও একটা ভয় কাজ করছিল। তিনি রান্নাঘরের দরজার কাছে আলো ফেলে দেখলেন সম্পূর্ণ রান্নাঘর একেবারেই ফাঁকা, সবকিছুই আগের মতোই ঠিকঠাক এবং পরিপাটি। যেখানে কিছুক্ষণ আগে খাবার খেয়ে রেখে গিয়েছিলেন ঠিক তেমনই আছে, কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণীর কোনো চিহ্ন নেই। তবে ভাই একটু বিভ্রান্ত হলেন। তিনি নিজেকে প্রবোধ দিলেন যে হয়তো ইঁদুরের কারণে এমন শব্দ হয়েছে। তিনি রান্নাঘর থেকে ঘুরে ওনার নিজের ঘরের দিকে পা বাড়াতে শুরু করলেন এবং একটি প্রচন্ড শব্দে ওনার সম্পূর্ণ শরীরকে পড়ল। ঠাস করে একটা শব্দ। ওনার ঘরের যে জানালাটি ছিল সেটি সকালে মানে উনি যেটি নিজের হাতে লাগিয়েছিলেন সেটকিনি বন্ধ করেছিলেন সেটা সজোরে খুলে গেল। মনে হলো যেন অত্যন্ত রাগের মাথায় জানালাটি আছাড়ে খুলে ফেলেছে। এবার কামি ভাইয়ের গলা শুকিয়ে যেতে লাগলো। তিনি বুঝতে পারছিলেন না যে জানালায় তিনি বন্ধ করেছিলেন সেটা খুলল কিভাবে। বাইরে তো কোনো বাতাস নেই। তিনি পা টেনে টেনে ওনার ঘরের দিকে এগোতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে অন্ধকার এবং নিস্তব্ধ ঘরের মাঝখান থেকে একটি আওয়াজ ভেসে এলো, একটি অত্যন্ত পরিচিত এবং সাধারণ গলার আওয়াজ। কামি, মোটর ছেড়েছিস? এই একটিমাত্র বাক্য শুনে কামিমের মনে হল ওনার বুকের দুঃখ পোকানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ওনার সম্পূর্ণ শরীর যেন বরফ শীতল হয়ে গেছে। গলাটা তো ওনার মার, কিন্তু ওনার মা তো আজ সকালে সিলেট চলে গেছে। কামিমের এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে বুঝতে পারলেন যে তিনি অত্যন্ত ভয়ঙ্কর এবং অশুভ ফাঁদে আটকা পড়েছেন। ওনার মস্তিষ্কে আর কোনো কিছু চিন্তা আসছিল না। তিনি এক মুহূর্ত না দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে অন্ধের মতো দৌড় দিলেন। তিনি ছুটে গিয়ে ওনার মায়ের শোবার ঘরে ঢুকে পড়লেন এবং কোনো কিছু না ভেবে একটি বড় খাটের নিচে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে ফেললেন। খাটের নিচে শুয়ে ওনার নিঃশ্বাসের প্রচন্ড জোরে শব্দ উঠানামা করছিল। তিনি দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে রাখলেন যেন ওনার নিঃশ্বাসের শব্দ বাহিরে না যায়। অন্ধকার ঘর সম্পূর্ণ একাকিত্ব এবং বাইরে উৎপেতে থাকা এক অদৃশ্য ভয়ঙ্কর সত্তা। কামি ভাই বুঝতে পারছিলেন যে তিনি নিজেকে একটি বদ্ধ খাঁচায় আটকে ফেলেছেন। ওনার উচিত ছিল সদর দরজা দিয়ে সরাসরি রাস্তায় দৌড় দেওয়া, কিন্তু সেটি না করে উনি ঘরে বন্দী হয়ে গেলেন। কামি ভাই যখন ভাবছিলেন যে হয়তো জিনিসটি চলে গেছে এবং তিনি খাটের নিচ থেকে বেরোয় আসে সদর দরজার দিকে ছুটবেন, ঠিক তখন ওনার কানের কাছে কেউ যেন খাটের ঠিক এক পাশ থেকে অত্যন্ত শান্ত গলায় শীতল সুরে আবার বলে উঠল, স্বামী, মোটর ছেড়েছিস? এবার কামি ভাইয়ের মাথার শিরাগুলো যেন ছেড়ে যাওয়ার উপক্রম। তিনি আর স্থির থাকতে পারলেন না। ওনার হাত পা থরথর করে কাঁপছিল। তিনি পকেট থেকে দ্রুত মোবাইল ফোনটি বের করে বন্ধু নাদিরকে ডায়াল করলেন। প্রথমবার রিং বেজে কেটে গেল, নাদির ভাই ফোন ধরলেন না। কামি ভাইয়ের কাছে তখন একটি সেকেন্ড যেন এক এক বছরের মতো দীর্ঘ। তিনি আবার কল করলেন, এবার নাদির ভাই ফোনটি রিসিভ করতে কামি ভাই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফিসফিস করে বললেন, নাদির, নাদির, তুই এখনই আমার বাসায় প্লিজ, আমি আমার নিজের ঘরের ভেতরে আটকা পড়েছি, আমাকে এখান থেকে বের কর, জলদি আয়, আমার আমার ঘরে কিছু একটা আছে, প্লিজ ভাই জলদি আয়। কামি ভাইয়ের গলা শুনে নাদির ভাই পরিস্থিতি ভয়াবহতা বুঝতে পেরে সাথে সাথে ফোন কেটে দৌড়ে ওনার বাড়িতে গেলেন। কামি ভাইয়ের ঘরে রাখা সেই বিশাল মিউজিক সিস্টেমটি যেটি বিদ্যুৎ যাওয়ার আগে তিনি চালিয়ে রেখেছিলেন সেটা হঠাৎ করে আবার সর্বোচ্চ ভলিউমে বাজতে শুরু করলো। কানের পর্দা ফাটানো সেই গানের শব্দে ওনাদের যেন একেবারে মানে কান নষ্ট হয়ে যাওয়া অবস্থা। লাইট আসার সাথে সাথেই পানির মোটরটির নিচ থেকে একটি বিকট শব্দে চালু হয়ে গেল। অথচ কামি ভাই খুব ভালো করেই জানতেন যে মোটরের সুইচ ওনাদের রান্নাঘরের ভেতর দিয়ে কিছু উঁচু বোর্ডে লাগানো, যা নিজে থেকে চালু হওয়া সম্ভব নয়। কামি ভাই খাটের নিচে শুয়ে দুই কানে আঙ্গুল দিয়ে সম্পূর্ণ শক্তি দিয়ে চোখ বন্ধ রাখলেন। তিনি বুঝতে পারছিলেন না ওনার চারপাশে কি ঘটছে। ওনার মনে হচ্ছিল এই বিকট শব্দের আড়ালে কেউ যেন ধীরে ধীরে ওনার খাটের উপরে এগিয়ে আসছে। ঠিক এই নারকীয় পরিস্থিতির মাঝখানেই কামি ভাইয়ের হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে থাকলো, মা কলিং। কামি ভাইয়ের কাঁপা কাঁপা হাতটি ফোনটি রিসিভ করছিল এবং কানের কাছে ধরল। ঠিক কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে ওনার মা অত্যন্ত সাধারণ গলায় বলে উঠলেন, কামি, আমরা তো পৌঁছে গেছি, তুই মোটরটা ছেড়েছিলি তো? এই কথা শোনার পর কামি ভাইয়ের আর কোন স্মৃতি নেই। ওনার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছিল এবং তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। সৌভাগ্যবশত নাদির ভাই একা আসেননি, তিনি ওনার আরেক বন্ধুকে সাথে করে নিয়ে কামি ভাইয়ের বাড়ির সীমানার প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। ওনারা তালা ভাঙেননি, বরং পেছনে একটি দুর্বল দরজা ভেঙে ঢুকেছিলেন। ওনারা দেখলেন সম্পূর্ণ বাড়ি আলোয় ভাসছে, সর্বোচ্চ শব্দে গান বাজছে এবং পানির মোটর একটানা চলছে। ওনারা কামি ভাইকে ডাকতে শুরু করলেন এবং খুঁজতে খুঁজতে অবশেষে মায়ের শোবার ঘরে অজ্ঞান অবস্থায় পেয়ে গেলেন। ওনারা কামি ভাইকে ধরাতরি করে ঘর থেকে বের করে নিয়ে আসেন এবং দরজায় তালা লাগিয়ে সরাসরি হিনার কাছে অর্থাৎ ওনার নানার বাড়ি চলে যান। কামি ভাইয়ের জ্ঞান ফেরার পর তিনি যখন সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে ওনার বন্ধুর কাছে বর্ণনা করেন তখন সবার রক্ত হিম হয়ে যায়। নাদির ভাইয়ের মাধ্যমে এই হার হিম করা ঘটনার বিবরণ সম্পূর্ণ গলিতে ছড়িয়ে পড়ে। কামি ভাইয়ের মা বাবা সিলেট থেকে ফিরে এসে ওনাদের বাড়িতে আর প্রবেশ করার সাহস পাননি, ওনারা সরাসরি নানির বাড়িতে গিয়ে উঠেছিলেন। টানা তিন দিন কামি ভাইয়ের বাড়িতে একটি বিশাল তালা ঝুলছিল, কিন্তু ওই তিন দিন এলাকার কয়েকজন মানুষ সেই বদ্ধ বাড়ির ভেতর থেকে অদ্ভুত আওয়াজ ছুটেছে। কেউ কেউ বলছেন যে ওনার ওই অন্ধকার বাড়ির জানালা দিয়ে আলোর ঝলকানি দেখেছে, কেউ বা শুনেছেন গভীর রাতে সেই মিউজিক সিস্টেমটি আবার নিচ থেকে বেজে উঠছে, আবার কেউ কেউ পানির মোটর চলার একটানা গোঙানির শব্দ পেয়েছেন। এই কথাগুলো কতটা সত্যি আর কতটা মানুষের মনের ভুল তা যাচাই করার সাহস কারোরই ছিল না। কামি ভাই সেই নানির বাড়িতে প্রচন্ড জ্বরে প্রায় 3 সপ্তাহ শয্যাশায়ী ছিলেন। তিনি ওনার মা বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর এক মুহূর্তের জন্য এই অভিশপ্ত বাড়িতে ফিরে যাবেন না। হিনা তো আগে থেকেই সেই বাড়ির চৌকাট মারতে চাচ্ছিল না। অবশেষে বাধ্য হয়ে কামি ভাইয়ের পরিবার এবং জলের দরে বাড়িটি বিক্রি করে দেন এবং স্থায়ীভাবে এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যান। এই ঘটনার পর করিম চাচা এবং মঈন সাহেব এলাকার সমস্ত বয়স্ক মানুষদের নিয়ে একটি কমিটি গঠন করেন। ওনারা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেন এবং বেশ কিছু প্রভাবশালী পরিচিতির মাধ্যমে ওই ময়লা স্তূপটি সম্পূর্ণভাবে পরিষ্কার করার ব্যবস্থা করেন। সেখানে ব্লিচিং পাউডার এবং অন্যান্য জীবাণুনাশক ছিটানো হয়। ধীরে ধীরে ওই জায়গাটিতে আবার মানুষের আনাগোনা বাড়ে এবং পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু নাসির ভাই এবং ওনার পরিবারের মনে ওই জায়গাটিকে ঘিরে যে ভয়ঙ্কর আতঙ্ক গেঁথে গিয়েছিল তা এখনো দূর হয়নি। কিছুদিন পর নাসির ভাইয়ের বাবা শহরে অন্য একটি অংশে একটি নতুন বাড়ি পছন্দ করেন। ওনারা সেই পুরাতন স্মৃতিজড়িত বাড়ির অভিশপ্ত মানে জিনিসগুলো ত্যাগ করে বাড়িটি বিক্রি করে দিয়ে চিরতর এলাকা থেকে চলে যান। এই ছিল মূলত নাসির ভাইয়ের ঘটনা। ধন্যবাদ রাসিল ভাইকে ঘটনাটি শেয়ার করার জন্য এবং লিসেনারদেরকে ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি শোনার জন্য। যদি ভালো লেগে থাকে সকলকে ধন্যবাদ জানাই, এবং যদি ভালো লেগে না থাকে তবে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন আমি কেমন টাইপের স্টোরি আপনাদের সামনে নিয়ে আসবো। ভূত.কমকে স্পেশালি অনেক 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 ধন্যবাদ, বিকজ আমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট একটা ইভেন্ট ভূত.কমের জন্য সম্পন্ন হয়েছে, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। স্পেশাল থ্যাংকস টু রাসেল ভাই, শিগুপ্তা আপু, রাবি ভাই, সিফুত এবং ভূত.কমের সকল মডারেটর প্লাস টিম মেম্বারকে সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোন সপ্তাহে নতুন কোন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.কম শুনতে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম সাইনিং অফ। আসসালামু আলাইকুম।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু এখন দুটো, rasel.bhoot.com@gmail.com যেমন আছে তেমনি ওয়েবসাইট আমরা যেহেতু লঞ্চ করেছি সুতরাং আমাদেরকে নতুন ইমেল অ্যাড্রেসও আমরা পেয়েছি, আর সেটি হচ্ছে rasel@bhoot.com.bd। আমরা পরবর্তী ঘটনায় যাব, চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.কম এর সকল শ্রোতাকে। আমি ফাহিম, আমি নরসিংদীর মাধবদী থানায় থাকি। আজকে আমি আপনাদের সবার সাথে একটা সত্য ঘটনা শেয়ার করব, যেটা আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। আর এই ঘটনাটা কোনো পার্টিকুলার ঘটনা না, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ঘটে একটা ঘটনা। তো যাই হোক, আমি মূল ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ডের বাসাও হচ্ছে মাধবদীতেই, কিন্তু সে পড়ালেখা করার জন্য এখন ঢাকার একটা কলেজে হোস্টেলে থাকে। তো ঘটনাটা হচ্ছে তার কলেজ হোস্টেলকে নিয়েই। সঙ্গত কারণে আমি আমার ফ্রেন্ডের এবং হচ্ছে কলেজটির নাম নিচ্ছি না। তো আমি এখন মূল ঘটনায় চলে যাই। তারা যে হোস্টেলে থাকে সে হোস্টেলটির একটু বর্ণনা দিয়ে নেই। এটা হচ্ছে যেহেতু মেয়েদের হোস্টেল, সবাই সেখানে মেয়েরাই থাকে, আর তাদের রুমের একটু বর্ণনাটা দিচ্ছি। তাদের রুমে হচ্ছে একটা ব্যালকনি আছে এবং হচ্ছে দুইটা বেড আছে এবং হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা, তাদের রুমের মধ্যে হচ্ছে কোনো সিলিং ফ্যান নেই, সেই সঙ্গে হচ্ছে তাদের রুমে দরজাগুলোতে কোনো লক নেই। শুরুতেই বলে রেখেছিলাম এটা কন্টিনিউয়াসলি ঘটা একটা ঘটনা, তাই ঘটনাটি বোঝার সুবিধার্থে আমি একদিক থেকে ঘটনাটি বলা শুরু করছি। একদিন রাতে আমার ফ্রেন্ড এবং হচ্ছে তার রুমমেট যার যার পড়ার টেবিলে বসে পড়ছিল। তখন রাত বাজে প্রায় হচ্ছে 11টা থেকে 12টা এরকম আর কি। তখন তারা দুজনে হচ্ছে ফিল করছিল যে পিছন থেকে দুজন দুজনকে ডাকছে। কিন্তু পরবর্তীতে যখন আমার ফ্রেন্ড তার রুমমেটকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছো, তখন তার রুমমেট বলল যে না, আমি তো তোমাকে ডাকিনি, আমারও মনে হচ্ছিল যে তুমিও আমাকে ডাকছো। তো এরকম ঘটনা তাদের সাথে একদিন না প্রায় ঘটে। পরবর্তীতে আরেকদিন রাত্রে ঘুমানো অবস্থায় আর কি, যেহেতু তাদের রুমে দুইটা খাট ছিল, তো যে যে যার যার খাটে ঘুমায় আর কি, আমার ফ্রেন্ড তখন রাতে ঘুমিয়ে গেছে এবং তার রুমমেট বেশি রাত পর্যন্ত সজাগ থাকার কারণে সে হচ্ছে ফিল করে যে আমার ফ্রেন্ড হয়তো তাকে ডাকছে। পরের দিন সে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি রাতে আমাকে ডেকেছ, কিন্তু আমার ফ্রেন্ড বলে যে না, আমি তোমাকে রাত্রে ডাকিনি। তো এটা হচ্ছে প্রায় ঘটে এরকম ঘটনা, পড়ার সময়ও এরকম ঘটে এবং রাতে ঘুমের সময়ও ঘটে, মনে হয় যে কেউ মানে তাদেরকে ডাকছে, কিন্তু পরবর্তীতে জিজ্ঞেস করে দেখা যায় যে না, কেউ কাউকে ডাকে নাই। তো আরেকদিন কি হয়েছে, আমার ফ্রেন্ডের রুমমেট সেদিন হচ্ছে তার বাসায় চলে গিয়েছিল। সেদিন আমার ফ্রেন্ড রুমে একাই ছিল, তো সে প্রতিদিনকার মতো পড়ালেখা করে রাত্রে যখন ঘুমাতে যায় তখন হচ্ছে রাত প্রায় 2টা বাজে। শোয়ার একটু পরেই মানে সে ফিল করতে পারছিল যে তার রুমের মধ্যে কেউ জোরে জোরে হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটির ধরনটা অনেকটা এরকম, মানে কোনো মানুষ যখন কোথাও যাওয়ার জন্য তাড়াহুড়া করে রেডি হয় এবং রেডি হওয়ার সময় রুমের এক পাশ থেকে আরেক পাশ যাওয়া আসা করে এবং হচ্ছে তার প্রয়োজনীয় জিনিস নেয়, আমার ফ্রেন্ড ফিল করছিল যে তার রুমের মধ্যে অন্ধকারেই কেউ এরকম করছে যে রুমের এক পাশ থেকে আরেক পাশ, আরেক পাশ থেকে আরেক পাশ অনেক তাড়াতাড়ি করে হাঁটছে এবং হচ্ছে কোনো কিছু নিয়ে চলে যাবে। কিন্তু আমার ফ্রেন্ড ওই সময় রুমটাকে দরজা টান দিয়ে তারপর ঘুমিয়েছিল এবং তার যে রুমমেট ছিল সেও তার বাসে চলে যায়। তাই এভাবে রুমে ঢুকে এত রাতের বেলা কোন রকম হাঁটাহাঁটি করার মতো কেউ থাকার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, সেদিন সে একটু ভয় পায় এবং হচ্ছে কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। এটা হচ্ছে আরেক দিনের ঘটনা। সেদিন তার রুমমেটও তার রুমেই ছিল এবং তার রুমমেট সেদিন একটু আগে আগে ঘুমিয়ে গিয়েছিল। তখন আমার ফ্রেন্ডের মনে হচ্ছিল যে কেউ একজন ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুমে গিয়ে সে হাত মুখ ধুচ্ছে এবং হচ্ছে যাবতীয় কাজ করছে। তো আমার ফ্রেন্ড তখন হচ্ছে শোয়া থেকে উঠে গিয়ে দেখে যে ওয়াশরুমে কেউই নাই, বাতি চালু। এবং আরেকটা অবাক করা বিষয় হচ্ছে যে ওয়াশরুমের মেঝে একদম শুকনা ছিল। তো এতক্ষণ ধরে সে কিসে শব্দ পাচ্ছিল সেটা সে মিলাতে পারছিল না। তো এটা হচ্ছে তার সাথে ঘটে। এবং এরকম সেম ঘটনা নাকি তার রুমমেটের সাথেও একদিন ঘটেছিল, সেটা সে পরবর্তীতে জানতে পারে। যাই হোক, এরপর আমার ফ্রেন্ডের রুমমেট একদিন রাতে ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে হুট করে তার একটু ঘুম ভেঙে যায় এবং সে খাটে শোয়া অবস্থায় দেখতে পারছে যে তার খাটের এক কোণায় আর কি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে অন্ধকারের মধ্যে স্পষ্ট বুঝতে পারছিল যে মেয়েটা আমার ফ্রেন্ড না এবং হচ্ছে মেয়েটার চুল খোলা ছিল এবং তার পরনে ছিল একটা থ্রি পিস। তো এটা দেখার পরে সে চিৎকার করে সে আমার ফ্রেন্ডের কাছে চলে যায় এবং হচ্ছে লাইট চালু করে, কিন্তু দেখে যে রুমের মধ্যে কেউই নেই। তো সেদিন তারা দুজনই ভয় পায় এই ঘটনার পরে এবং লাইট চালু করে সেদিনকার মতো ঘুমিয়ে যায়। তো আরেক দিন ঠিক এরকমই একটা ঘটনা ঘটে। আমার ফ্রেন্ডের যে রুমমেট সে থাকতো হচ্ছে ব্যালকনির পাশে। তো তার বেডটা যেহেতু ব্যালকনির পাশে ছিল এবং সেখানে একটা জানালা ছিল, তো সে রাতে একদিন লেট করে ঘুমানোর কারণে সে জানালা দিয়ে তার চোখটা একটু বাইরে যায়। বাইরে থেকে বারান্দায় আসা অল্প আলোতে সে লক্ষ্য করে ঠিক সেই মেয়েটাই, যে মেয়েটাকে সে খাটের কোনায় দেখেছিল, সেই মেয়েটা বারান্দায় দাঁড়িয়ে আছে। এবং এটা দেখার পর সেদিন সে আর চিৎকার করেনি, সে তার খাটেই হচ্ছে কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে যায় এবং সকালবেলা এটা আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে। তো এর কিছুদিন পর রাত তখন হচ্ছে বাজে হচ্ছে 9টা কি 10টা, তারা হচ্ছে তাদের রুমের মধ্যেই বসে পড়ছিল দুইজন জাজের মতো মনোযোগ দিয়ে। তখন যেহেতু গরমের দিন ছিল তখন কি করেছে, বারান্দার দরজাটা মেলা রেখে একটা চেয়ার দরজায় দিয়ে রেখেছিল যেন হচ্ছে বাইরের বাতাস এসে দরজাটা লেগে যেন না যায়। তো তখন দুজনই মনোযোগ দিয়ে পড়ছিল, হুট করেই তাদের মনে হলো যে দরজাটা কেউ সজোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিয়েছে এবং চেয়ারটা পর্যন্ত সরে গেছে। তো হঠাৎ করে এরকম হওয়ার কারণে দুজনই অনেক ভয় পেয়ে যায় এবং হচ্ছে সেদিন ভয় পেয়ে তারা বাতি চালু করেই একটু আগে আগে ঘুমিয়ে যায়। এগুলো তো তাও ছিল বড় ঘটনা, তাছাড়া ছোট ছোট বিভিন্ন ঘটনা, যেমন হচ্ছে তাদের রুমের বাইরের যে কলিডর, প্রতিদিন রাত 2-2:30 বাজে মনে হতো যে কেউ কলিডরে দৌড়াদৌড়ি করছে, তারপর মনে হতো যে দরজায় টোকা দিচ্ছে, তারপর এরকমও মনে হতো রাত্রে 2-2:30 বাজে অন্য রুমে কেউ খাট টানছে, এরকম আওয়াজ হতো। কিন্তু পরবর্তীতে সকালে যদি জিজ্ঞেস করত দেখা যেত যে কেউই হচ্ছে এরকম কোনো আওয়াজ করেনি বা দৌড়াদৌড়ি করেনি, যেটা অবশ্যই স্বাভাবিক কিছু না। তো এই টাইপের ঘটনা হচ্ছে নিয়মিত ঘটত। এখন চলে আসি হচ্ছে আরেকটা ঘটনা, যেটা আমার ফ্রেন্ডের সাথে ঘটেছিল যখন সে হোস্টেলটিতে প্রথম গিয়েছে। একদিন রাতে কোন একটা কারণে আমার ফ্রেন্ডের যে রুমমেটটা ছিল সে একটু বাইরে গিয়েছিল। তো আমার ফ্রেন্ড তাকে খুঁজতে বের হয়েছে কোন রুমে গিয়েছে সেটা দেখার জন্য। তো সে করিডোর দিয়ে খুঁজতে খুঁজতে তো একটা রুমের দিকে চলে যায়। তো সে যেহেতু নতুন, সে কোনো কিছু জানে না, তো সে রুমের ভিতরে সে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরই তার মনে হয়েছিল যে সে অন্য একটা জায়গায় চলে এসেছে। মনে হচ্ছিল যে চারিদিকেই শুধু অন্ধকার এবং হচ্ছে নীরব, কোনো কিছুর মানে সে বুঝতে পারছিল না। তার কিছুক্ষণ পরেই সে পিছন থেকে শুনতে পায় যে আমার ফ্রেন্ডের রুমমেট তাকে ডাক দিচ্ছে, এবং তার রুমমেট যখন তাকে ডাক দেয় এবং তখনই সে দেখতে পায় যে বাইরে থেকে আলো আসছে। তার রুমমেট এসে তাকে বলে যে তুমি এই রুমে কেন ঢুকলা এবং তুমি এই রুমে কি করে ঢুকেছ, এই রুম তো সবসময় তালা দেওয়া থাকে। তো এই কথা শোনার পর আমার ফ্রেন্ড কিছুক্ষণের জন্য একদম অবাক হয়ে যায় এবং সে বলে যে না, এখানে তো কোনো তালা দেওয়া ছিল না, তাই আমি ঢুকতে পেরেছি। তো এটা শোনার পর দুজনই হচ্ছে কিছুক্ষণ অবাক থাকে এবং ভাবতে থাকে যে এটা কিভাবে হলো। তো পরবর্তীতে কিছুদিন পর আমার ফ্রেন্ড জানতে পারে যে এই রুমটা সবসময় তালা দেওয়া থাকে এবং এর পিছনে কারণটা হচ্ছে এই রুমটাতে তারা যাওয়ার বছর 2-1 আগেই একটা মেয়ে ফাঁসি দিয়ে সুইসাইড করেছিল। তারপর থেকে এই রুম সবসময় তালা দেওয়া থাকে এবং কখনোই এই রুমের দরজা আর খোলা হয় না, এবং এরপর থেকে হোস্টেলের সব রুমের দরজার যে লক ছিল সেগুলো সরিয়ে ফেলা হয় এবং হচ্ছে আর কোনো সিলিং ফ্যানও লাগানো হয় না, যেন কোনো মেয়ে আর সুইসাইড বা এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটাতে পারে। তো এটা জানার পর আমার ফ্রেন্ড চেয়েছিল সে হোস্টেল থেকে চলে আসার জন্য, কিন্তু তার পরিবারের কেউই এই ঘটনা বিশ্বাস করছিল না এবং ভাবছিল সে মিথ্যা কথা বলে। তো আর কি করা ছিল, পড়ালেখা করার জন্য তাকে সেখানে থাকতেই হবে। তো সে বাধ্য হয়ে সেখানে থাকে এবং আস্তে আস্তে মানে সেই ঘটনাগুলোর সাথে ইউজ টু হয়ে যায়। এখনো নিয়মিত তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু তাদের বড় কোনো ক্ষতি হয় না বলে তারা এই ঘটনাগুলো আর ওইভাবে পাত্তা দেয় না। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘটা ঘটনা, যেটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি এবং এটা একদম সত্য একটা ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে রাসেল ভাই অবশ্যই প্রচার করবেন, আর বলায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো একটি ঘটনা আছে, আরেকদিন সময় করে সেই ঘটনাটিও লিখে পাঠাবো। আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ।
অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এই মুহূর্তে আরো একটি অডিও ক্লিপে যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একজন স্পেন প্রবাসী, 2011 সাল থেকে বোধগম্যের সাথে আছি।
তো আমি এই প্রথম আপনাকে ঘটনা পাঠাচ্ছি, এটা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনা। তো আমি কথা না বাড়িয়ে আমি ঘটনার দিকে চলে যাচ্ছি। আমি নারায়ণগঞ্জ একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়তাম। তো যেগুলো কারণে আমি যেগুলো রোজার ঈদে আমি রাগ করে আমার ফ্যামিলির সাথে আমি বাড়িতে যাইনি। তো আমি আমরা চার বন্ধু মিলে আমরা একটা ফ্ল্যাট বাসায় থাকতাম, আমরা হোস্টেলে থাকতাম না, ফ্ল্যাট বাসায় থাকতাম। তো আসলে ঈদ উপলক্ষে যেহেতু রমজান ঈদ সবাই চলে গেছে, আমি রাগ করে আমি প্রথম বললাম আমি রাগ করে আমি যাইনি। তো পুরো ফ্ল্যাট ফাঁকা, শুধু বাড়িওয়ালা যারা আছে তারা ছাড়া আমার আমরা যে আমার যে তিন ফ্রেন্ড আছে তারাও চলে গেছে। একজন বাড়ি নারায়ণগঞ্জ, আপনার হচ্ছে চিটং ময়মনসিং আর সিরাজগঞ্জে, তো তারা চলে গেছে। তো আমি পুরো ফ্ল্যাটে আমি আমার রুমে একা। তো রাসেল ভাই, যখন আমি রাত্রে ঈদের একদিন পরেই রাত্র 2-2টার ভিতরেই আমি যখন আমার রুমে একা ঘুমাচ্ছি, আমার রুমটা হঠাৎ মানে আমি খুব গরম অনুভব করতেছি। তো তখন একটু ঠান্ডা ছিল, 2014 বা 2015 এরকম হবে, মেবি আমার স্মরণে আসতেছে না। তো রুমটা অনেক হঠাৎ গরম হয়ে গেল। তো আমি মানে কম্বল মানে পাতলা কম্বল একটা মোড়ে দিয়ে ঘুমাচ্ছিলাম ডাইন দিকে। তো আমার খাটের উপরে আমি একজনের উপস্থিতি টের পেলাম। ফার্স্টে আমার সে গায়ের উপরে হাত রাখলো, সেকেন্ড সে আমার গায়ের উপরে হাত বোলাচ্ছে। প্রথম আমি বুঝতে পারি নাই, পরে আমি যখন অনুভব করলাম সে আমার গায়ের উপরে হাত বোলাচ্ছে, তখন আমার পুরো শরীর মানে কাটা দিয়ে গেল। তো আমি কি করব আমি বুঝতে পারতেছি না। তো আমার স্যামসাং এর মোবাইল যেটা, আমি মানে পুরো অজ্ঞান অবস্থা, আমি সেন্সলেস হচ্ছি না আমি কি করব। তো আমি একটু মানে একটু চাপলাম যে আসলে কি আমি স্বপ্নে দেখতেছি নাকি না। আমি আসলে স্বপ্নে দেখতেছি না। আমি যখন একটু সাইডে চাপলাম তখন তার বডির সাথে আমার বডিটা মানে টাচ খেল, এবং সে যে আমার শরীরের উপরে মানে হাত বোলাচ্ছে আমি অনুভব করতেছি। মানে পুরো আমার শরীরটা কেমন বলবো, আসলে যে যার সাথে ঘটনা ঘটে তারে একমাত্র মানে অনুভূতিটা হবে যে আসলে ওই সময়টা কেমন যায় সময়টা। তো আমি কি করব, আমি দোয়া দরুদ পড়তেছি। তখন আমি হঠাৎ আমার মোবাইলে আমি কোরআন তেলাওয়াত স্টার্ট করে দিলাম। কোরআন তেলাওয়াত স্টার্ট করে দেওয়ার পর আসল ভাই যেটা হলো, হঠাৎ একটা সাউন্ড হলো, মানে রুম থেকে বাইরে হলো যেরকম একটা সাউন্ড। আমার দরজা জানালা সব বন্ধ ছিল তখন, যদি একটু ঠান্ডা পড়তেছে। তো আমি মানে একটা সাউন্ড হলো, সাউন্ডের পরে আমি যেহেতু কোরআন তেলাওয়াত আমি স্টার্ট করে দিলাম, তো আমি পরে উঠে আমি দ্রুত লাইট অফ করলাম। তখন আমার পাশের রুমে অনেক শব্দ হচ্ছে, অনেক শব্দ মানে তখন আমি আরো ভয় পেয়ে গেলাম। তখন আমি আমার স্থানীয় এক নারায়ণগঞ্জের রূপসী এলাকা যেখানে একটা গ্রামে ঘটনাটা, কলাবাগানের আশেপাশে, যাই আমি নাম বললাম না, আমি আমার স্থানীয় এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে দোস্ত এই সমস্যা। তখন সে রাত্রে আসলো, আসার পরে আমি তাকে বললাম তুই কোনো সাউন্ড পাচ্ছিস কিনা পাশের রুম থেকে। তখন সে আমাকে বললো হ্যাঁ পাচ্ছি। তখন আমি বললাম তুই একটু বাড়িওয়ালাকে নক কর, আসলে ব্যাপারটা কি। তখন সে আমাকে এতদিন বলে নাই তার বাসায়, আমি তখন আমি আমার রুম থেকে আমি তার বাসায় চলে গেলাম। তখন সে আমাকে বলল যে তুই যে রুমে থাকতে চোস এই রুমের হিস্ট্রি সম্পর্কে জানোস কিনা? তখন আমি বললাম যে না আসলে আমরা তো জানি না। তো বললো ইন্টারেস্টিং যে কথাটা, সেটা বললো যে এই রুমে একটা মেয়ে মানে জ্বলন্ত পাখার সাথে সে মানে ফাঁস দিয়েছিল, তো এরপর থেকে নাকি এখানে সমস্যা। তো রাসেল ভাই এটা শোনার পরে আমি খুব আরো বেশি ভয় পেয়ে গেলাম। তো আমি তখন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, তখন বললো যে এটা তো আজকে 7-8 বছর আগের কাহিনী, তো তোমরা এটা কিভাবে জানলা? তখন আমি বললাম যে অমুকে বললো, এগুলো সমস্যা নাই। তো আমি বললাম সমস্যা না হলো তো আমার সাথে কেন সমস্যাটা হলো? তখন উনি বলল যাই হোক এগুলা বাহিরে কারোর সাথে শেয়ার করার দরকার নাই, আমার রুমের লোক উঠবে না, আমার ফ্ল্যাটে আমি এখানে লোক উঠবে না, আমার ভাড়ার প্রবলেম হবে, ঠিক আছে। তা আমি বললাম যে চাচা আমি তাহলে আমরা নেক্সট মান্থ থেকে আমি আর থাকবো না। তখন আমি আমার বন্ধুকে বললাম যে দোস্ত আমার জন্য ইমার্জেন্সি রুম দেখ। তখন আমি আমার সাথে যে তিনজন আছে তাদেরকে এই ঘটনাটা শেয়ার করলাম। তখন তারা বললো যেহেতু একটা সমস্যা তাহলে আমরা এখানে আর থাকবো না। তখন আমি তখন আসলে দুই দিন পরে আমি আমার এক ফ্রেন্ডের যখন তারা ঈদের ছুটি শেষ করে তারা আসছে ক্যাম্পাসে, তখন তাদের একটা রুমে আমি শিফট হয়ে গেলাম। নেক্সট মান্থ থেকে আমি আমার চারজন মিলে অন্য একটা ফ্ল্যাট নিয়ে মানে একটা মেসে উঠে গেলাম আর কি। তো এই ছিল আসলে আমার প্রথম হিস্টোরি। অবশ্যই আমাকে আপনার যদি কাহিনীটা ভালো লাগে আমাকে অবশ্যই একটু মেইলে জানাবেন। এরপরে আমার নানুর সাথে অনেক কাহিনী আছে, আমি ইনশাল্লাহ আবার শেয়ার করব। তো ভূত FM ভূত.com দীর্ঘজীবী হোক এটাই আমি চাই, কারণ ভূত FM এর সাথে দীর্ঘদিন থাকা এবং ভূত FM যদি হঠাৎ বন্ধ হয়ে যায় ভূত.com আসলে এটা মেনে নেওয়া যায় না। তো রাসেল ভাই ভালো থাকবেন, প্লেয়ার আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে আমি আমার কাহিনী শেষ করলাম। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনেছেন প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন এবং ভবিষ্যতেও ঠিক এইভাবে আপনাদের সাপোর্ট পাব। আমাদের ওয়েবসাইট www.bhoot.com.bd অবশ্যই ভিজিট করবেন, জানাবেন কেমন লাগলো। আমরা আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।